Ευχαριστούμε και για τη χιούμορ εδώ πέρα από την Μίσο Κλίνιτ, αν είναι πολλά φίλα του Σάκρα, μα άφηρε και εμά. Λοιπόν, άτσικε επιτυχία. Στην ζαϊκό κάμερα, άτσικε σούρτε κουρτίζα τσι, που το φέρνει, χάνεται τα έτσι να πούμε σε όλα τη σάκρα τη ζαϊκή. Λοιπόν, σούρτε η τζικά, μπόλτε η τσίκο και για μένα, αν έχει σούρτε παγκοβάνι, για μένα, η μουχτε, μη τζι φέρνει άτσι, μπούτε φέρνει σόγγε άτσι, σούρτε πατσι, εγώ άντρα, άτσικε, μπορώ να κατα σε κάρα πέραξε, αφήντου, κουκάρα πλάξε σε ίσω όμω το μάλλον στο τσιόνιο, για σκάναρε, το όμω στο παιδί και ακόμα άτσι, όπω όμω το μάλλον σπράντι έτσι, όπω όμω το μάλλον hospitale, με που σε θέλω να είπε σε ίσω όμω το μάλλον σε τσιόνιο. Αλλά δεν σου λέει πανέ, αμήν σοκαλέ δεύτερο από το πόδο σε λάμε, αφού δεν μπορούμε আমাদের যে সমস্ত মানে আমাদের আমাদের একটু আত্মসচেতনতা হয়তো অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা যে সেটা যদি বেশি কঠিন মনে হয় তাহলে আরো আমি বলবো যে আরো মানে কঠিন সময় বা আরো বেশি সময় আমাদের জন্য অপেক্ষা করতেই পারে। এই বিষয়টা আমাদের মানতেই হবে। যাই হোক, আমার খুবই বেশি খারাপ লাগছে এবং আজকে টেলিভিশনে দেখছি, গতকালকে দেখেছি। আমার একটা জিনিস এর মধ্যেও ভালো লেগেছে যে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ সবার সাথে কাজ করছেন। তো আমরা ভূত সিংহের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করছি সেই সমস্ত মানুষদের প্রতি, যে সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন, প্রাণ হারাতে হয়েছে যে সমস্ত মানুষের, যে সমস্ত মানুষ এখনো অসুস্থ অবস্থায় আছেন। আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে সেই সমস্ত মানুষ এখনো জীবিত আছেন ধ্বংসস্তূপের নিচে, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি দিন, মানসিক শক্তি দিন, শারীরিক শক্তি দিন, যাতে তারা সেই সালামতে বেরিয়ে আসতে পারেন। আল্লাহ তারা তাদের সঙ্গে থাকুক। আর সে সাথে যে সমস্ত মানুষ মারা গিয়েছেন তাদেরকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমরা। আর একটা ব্যাপারে অনুরোধ করবো যে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, এই সমস্ত মানুষের পাশে থাকেন এবং যেভাবে আছেন, অনেকেই অলরেডি অনেকেই পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তারপরেও চাইবো যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের নিজেদের জায়গা থেকে, আপনাদের নিজেদের অবস্থান থেকে তাদের জন্য প্রার্থনা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, এটাই চাইবো। এবং আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে এইরকম দুঃসময় যেন কখনো না আসে, এত রক্ত এত মৃত্যু যেন কখনো দেখতে না হয় বাংলাদেশকে। এরকম মানে অকালে বা এরকম অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যেন কাউকে যেন প্রাণ দিতে না হয়, কাউকে যেন জীবন দিতে না হয়। এবং আমরা চাই না যে এরকম মুহূর্ত আর একটি বারও ফিরে আসুক আমাদের ভালোবাসার, আমাদের এই শহর বাংলাদেশে। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আমরা জানি যে আপনাদের সবাই, আপনারা সবাই যারা এখানে আছেন তারা প্রত্যেকেই, এবং যারা শুনছেন তারা প্রত্যেকেই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েই তাদের জন্য প্রার্থনা করবেন। আর সে সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে শুরু করছি আমাদের ভূতফম হঞ্জাদ ভাই এয়ারটেল আমাদের সাথে রয়েছেন, আমাদের আজকের অতিথিরা। আসলে সবারই মন বেশ খারাপ এবং আজকের এই দিনটিতে আমরা একসঙ্গে আছি এবং আমরা প্রতিটা মুহূর্তেই আমরা যদিও ঘটনাতে চলতে যাব, বিভিন্ন সময় বিভিন্ন হয়তো আমাদের ভালো লাগবে, বিভিন্ন কথা হয়তো আমরা বলবো, কিন্তু আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে যে প্রার্থনা সেই প্রার্থনাটা চালু থাকবে, এটা আশা করবো। সবার জন্য যে প্রার্থনা সেই প্রার্থনাটা চালু থাকুক সেটাই আশা করবো, আপনাদেরকে চাইবো সেটা। এবং ভূতফমের যারা আছেন, আমি জানি যে অসংখ্য মানুষ শুনেন দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায়, প্রত্যেকের দয়া প্রার্থী। আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। এবং জায়গার পরে বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং রিসেন্টলি কিন্তু চাইলে এই ভোটাফোন টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, সেই টিউনটি কলচিউন অথবা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। এবং ভোটাফোন টিউন কোডটা আপনাকে যেন মনে রাখতে পারেন, কোড ইজ 9215। এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এই টিউনটি, বিশেষ করে SMS পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন সিটি স্পেস 9215 এবং SMSটি সেন্ড করে দিন 3133 নাম্বারে বাস এই টিউনটি আপনার। আর সেই সাথে আমি যেবারই SMS পড়ি এবং দেখি যাই এই ঘটনার প্রশংসার পাশাপাশি মাসুমেরও প্রশংসা করেন, তো মাসুমকে আজকে শুনতেই ধন্যবাদ দিয়ে রাখছি আমার পক্ষ থেকে। আমরা জানি যে আপনারাও একা একা দিবেন। যাই হোক, আমার কাছে কিন্তু যারা ঘর আসে তাকে বলবে যে আমাদের কিভাবে এসএমএস করতে হবে, আমাদের এসএমএস পাঠানোর নিয়ম কি হচ্ছে। মোবাইলের মেসেজে টাইপ করুন 40 FORTY স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, bot@radio40.fm অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিন। আমি এই ভিডিও দেখেছি অনেকে আমাকে বলেছেন যে ভাই আমি একটা আমার ঘটনা হচ্ছে আমাকে প্লিজ কল করুন না, আমি এভাবে কল করি না। আপনাকে যেটা করতে হবে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে এবং সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি কল পাবেন এবং আপনি বিস্তারিত আসতে চান তাহলে ডেফিনেটলি আপনি কল পাবেন। আমাদের ফেসবুক ফ্যান পেজে গিয়েও আপনারা কমিউনিকেট করতে পারেন। সেখানে আপনি যেটা করতে হবে আপনি চলে যান www.facebook.com/radio40। অনেকেই এখানে আজকে উপস্থিত করছেন এবং আমাদের একজন লিসনার এবং আজকের অতিথি তিনি, তিনি তাকে তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসার কথা ছিল। তিনি আপনি জানেন, আপনারা জানেন যে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন ওখান থেকে মুভ করাটাও সম্ভব হচ্ছে না, সুতরাং তিনি আজকে অনুপস্থিত। আমরা আগামী শুক্রবারে তাকে পাব। যাই হোক, আমরা চলে আসছি ঘটনায় এবং আমি যেভাবে বললাম যে আজকে অনেকে এখানে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত থাকতে পারেনি, সেই মানুষগুলোর মধ্যে যাদের ঘটনা সিলেক্টেড হচ্ছে তাদের ঘটনা আমরা পড়ে শোনাবো। তেমন একটা ঘটনা দিয়ে শুরু করছি আজকের এই ভোকাফান, যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আজকের আমাদের এই এপিসোডটিতে আসলে তিনজন মোটমাট, যে আমাদের সাথে যিনি মেনকে পাঠিয়েছেন তিনি সহ মোটমাট তিনজন ডাক্তার আছেন। সমস্ত পাচ্ছেন যে আজকে ডাক্তারের আধিক্য বেশি আমাদের ভোকাফানে। লিখছেন, হ্যালো রসুল ভাই, আমি বসুন্ধরা থেকে ডক্টর ফারজানা শাহজাহান বলছি। আশা করছি আপনি ভালো আছেন। প্রথমে বলে রাখি যে আমি অনুরোধ করবো আমাদের ইমেলটি আপনি পড়ে শোনান, কারণ আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয় এবং সেটার কারণটাও যথাস্থানে উল্লেখ্য এবং এই ইমেলটি আমি আমার আম্মুকে না জানিয়ে করেছি এবং তিনি এখন শোনেন না। এবার আসল কথায় আসা যাক। প্রথমে বলে রাখি যে আমি কোনো ঘটনা শেয়ার করছি না, বরং এমন কিছু বলতে যাচ্ছি যেটাকে সত্যিকার অর্থে যদি কোনো শব্দ দিয়ে এক্সপ্রেস করা যায় তা হলো অসংজ্ঞায়িত। আমি আবারও বলছি কোনো ঘটনা ঘটেনি এবং ঘটনার না ঘটার পেছনের কারণটা হলো অসংজ্ঞায়িত। আমি ছোটকাল থেকেই একটা জিনিস দেখে এসেছিলাম, সেটা হলো বর্ষণ মুখর সন্ধ্যায় সবাই একসাথে বারান্দায় বসে ভূতের গল্প করা। আমার মা খুব সাহসী মহিলা, তিনি অধিকাংশ গল্প বলতেন এবং বলতেন এত সাবলীলভাবে যে মনে হতো যেন গল্প নয় সিনেমা দেখছি। এরকমই এক সন্ধ্যায় সবাই যখন মুড়ি মাখা নিয়ে গল্প শুনব বলে বসেছে, তখন শ্রোতাদের মধ্যে থেকে আমার খালা আম্মুর কাছে আবদার করলো ও স্পেশাল গল্পটা শোনাতো। আম্মু গল্প বলতে কখনো দ্বিধাবোধ করেননি বা করতেন না, কিন্তু সেদিন আম্মু সাফ মানা করে দিলেন। কোনো ভাবেই তাকে রাজি করানো গেল না, উল্টো আম্মু বললেন বেশি চাপাচাপি করলে আম্মু কোনো গল্পই বলবেন না। শেষ পর্যন্ত সেই স্পেশাল গল্পটা আর শোনা হলো না। পরে আমি কৌতূহল বশত আমার খালাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আম্মু নাকি এমন একটা গল্প জানে যে গল্প বলতে শুরু করলে নাকি ভূত চলে আসে। সেটা আবার কিভাবে সম্ভব জানতে চাইলাম আমি। জবাবে যা জানতে পারলাম তাই এই যে আম্মু নাকি আগেও দুইবার অনেকটা না বুঝেই এই গল্পটা বলা শুরু করেছিল এবং প্রথমবার যখন বলতে শুরু করেছিল তখন নাকি আমার সে খালা উপস্থিত ছিল। সেটা নাকি আমরা সবাই নানা বাড়ি বেড়াতে গিয়েছিল, আম্মু নানা বাড়িতে একটা কাঠের দোতলা বাসা ছিল, সেবারও নাকি সব কাজিনরা মিলে সন্ধ্যায় কাঠের বাসার দোতলায় বসে হারিকেনের আলোয় গল্প করছিল। এই কথা ওই কথা থেকে ভূতের গল্পের প্রসঙ্গ চলে আসে এবং আম্মু নাকি সেই গল্পটি বলা শুরু করে। সবাই মনোযোগ দিয়ে গল্প শুনছিল, এমন সময় ডালের একেবারে পেছনে বসে থাকা আম্মুর কোনো এক কাজিন নাকি শুনতে পেল কেউ একজন তার কানের কাছে নাকি বলছে, আমি আসি, আমি আসি। অন্য মনুষ্য ভাবেই নাকি সে সম্মতি সূচক মাথা নাড়িয়েছিল। এরপর নাকি হঠাৎই প্রচন্ড বেগে বাতাস বয়ে যায় আর হারিকেন উড়ে গিয়ে পরে ভাঙা ভেঙে যায়। সবাই ভয় পেয়ে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামতে গিয়ে ব্যথা পেয়েছিল বেশ। ফলশ্রুতিতে আমার নানির কাছেও আম্মুকে অনেক বকাশ খেতে হয়েছিল। আম্মা খুবই বাস্তববাদী মানুষ, তিনি মেনে নিতে পারলেন না যে ওর গর্ব থেকে এমন হয়েছিল। সে কেদিন হয়তো ভুল করে থাকবে, আর গ্রামে বাতাস বওয়া ও অস্বাভাবিক কিছু না। তিনি ঠিক করলেন যে আবারও একদিন তিনি গল্পটি বলে দেখবেন কি হয়। শোনা গেল বেশ কয়েক বছর পর আম্মু তখন ঢাকার একটা স্বনামধন্য স্কুলের টিচার। অফ পিরিয়ডে আম্মু নাকি ক্লাসে বসেছিলেন যেন মেয়েরা হইচই না করে। এক পর্যায়ে একটা কথা প্রসঙ্গে ভূতের গল্প বলার প্রস্তাব করা হলো। আম্মুর কেন জানি মনে হলো যে ওই গল্পটাই বলা যাক। তবে এবার আম্মু সাবধানতা বশত দরজা জানালা সব বন্ধ করে দিতে বললেন, সবাইকে বললেন সামনে এসে বসতে। তারপর গল্প বলতে আরম্ভ করলেন। গল্পের প্রায় মাঝে মাঝেতে একটু পেছনের কর্নারে থাকা একটা মেয়ে নাকি হঠাৎই শুনল তাকে যা বলছে, আমি আসি, আমি আসি। মেয়েটা নাকি বিরক্ত হয়ে বলেছিল আসো। তারপর নাকি হঠাৎই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আম্মু সেই গল্প বলা থামিয়ে দেয়। ওই মেয়েটিকে পানি শিখিয়ে জ্ঞান ফেরানোর পর সে তার কাছে কেউ আসার পারমিশন চেয়েছিল এটা জানায়, কিন্তু কেন সে অজ্ঞান হলো তা সে বলতে পারে না। ব্যাস ওবারই শেষবার আম্মু ওই গল্প বলেছিলেন। এরপর ওই গল্পের প্রসঙ্গ আসলেই আম্মু কোনো কথা না বলে সাফ মানা করে দেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি আম্মুকে না জানিয়ে ইমেল করেছি এবং কেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না। আমি জানি না আম্মু এই গল্প বা ঘটনা কোথা থেকে শুনেছেন, সেবারও কি এমন কিছু হয়েছিল কিনা। এবং আম্মুর টেক দি সিক্রেট টু দ্য গ্রেভ স্মৃতি থেকে বুঝতে পারি যে ডিজাস্টার থেকে দূরে থাকাই হয়তো আমাদের জন্য মঙ্গল। সকলের শুভকামনায় ডক্টর ফারজানা শাহজাহান। আমরা পড়লাম ইমেলটি এবং চমৎকার একটি ঘটনা, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেক এসএমএস করছেন, এবং আমি দেখতে পাচ্ছি মেহেদি জারিন আমাদের বাড়িভাড়া ঢাকা থেকে এসএমএস করেছেন, এবং তিনি সমস্ত মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মিল্টন নরসিংহ দাসপাড়ে আমাদের এসএমএস করেছেন, আমি নীতি জলি সেতু সানিয়া এবং নাহিন আমরা সবাই একসাথে ঘুরতে এসে শুনছি এটা জানিয়েছেন তিনি। রাব্দি রাজশাহী সিটি কলেজ থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে মন ভালো না, ভূতাচন শুনতে ভালো লাগছে। শাকিল বলছেন যে কাল আমাদের ম্যাথ এক্সাম, তবুও ভূতাচন শুনছি। আনিকা মুসলাম আমাদের সঙ্গীত থেকে এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে তার কাহিনীটা অনেক বেশি ভয়। রাশেদ খান আমাদের এস এম এস করেছেন মধুবাগ থেকে, এবং তিনি বলছেন যে সরকারের ট্র্যাজেডির কারণে তার মনটা বেশ খারাপ হয়েছে। হ্যাঁ, আমরা জানি আমাদের সবাই আসলে মনটা অনেক বেশি খারাপ। সিনথিয়া আমাদের লিখেছেন যে জাস্ট লাভ ভোটাফন। জান্নাত লিখেছেন যে আজকের ভোটাফন খুব ভালো লাগছে। পুতুল আমার পুতুল আমাদের এস এম এস করেছেন ধানমন্ডি থেকে, এবং তিনি তার ফ্যান মিলে রুমের লাইট বন্ধ করে দিয়ে ভোটাফন শুনছেন। গুঞ্জন আমাদের উত্তরা থেকে এস এম এস করেছেন, তিনি বলছেন যে ঘটনাটি ভালো। মোহন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাসুল, এস এম এস করেছেন আজমাইন, এছাড়া এস এম এস করেছেন পূজা, এস এম এস করেছেন অমি রানীনগর থেকে, জরিফ আমাদের এস এম এস করেছেন এবং ঢাকা থেকে, টিম আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাফা, এসএমএস করেছেন আমাদের পিছনে দেখতে পাচ্ছি সাইফুল চট্টগ্রাম থেকে, শান্ত এবং জহির উৎস আমাদের এসএমএস করেছেন রামপুরা থেকে, হিমুল রয় আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন ফাহাদ সহ আরো অনেকে আপনাদের এসএমএস করেছেন। তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটি এফ ও আর টি আই ফুটি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, এবং যেমন আপনারা জানেন যে তেমনই আমাদের সাথে গত এপিসোডে জয়েন করেছিলেন আলিফ, এবং আমরা বলছিলাম তার কিছু অসমাপ্ত ঘটনা থেকে গেছে, সেই ঘটনাগুলো আমরা কাছ থেকে শুনবো এবং শুরুতেই আপনাদের সামনে আসছেন আলিফ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবার প্রথমে সবার ট্র্যাজেডি যারা মারা গেছে সেসব মৃত মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি যেন সবাই বেহেশতে নসিব হয়, এবং যারা অসুস্থ আছে তাদের সবাই যেন শেফা আল্লাহ তাআলা শেফা দান করুক এটাই চাই, এবং সবাই যারা আটকে আছে তাদের যেন সেফলি আমাদের উদ্ধার পেয়ে করে নিয়ে আসতে পারে। তো রাসেল ভাই, লাস্ট উইকে যে বলতে চেয়েছিলাম অসমাপ্ত কিছু কথা, আমার ঘটনা যেহেতু অনেক বড় ছিল ছোট করে নিয়ে আসার কারণে আমার কিছু কিছু জিনিস মিস আউট হয়ে যায়। তো এর মধ্যে ছিল আমি ডিসেম্বরে আপনাকে মেসেজ করার চেষ্টা করার পরে আমি জামাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তো জামাতে আমি যাই, তো এক বন্ধুর এরিয়া থেকে আরেকটা জায়গায় জামাতে আমাকে ডাক পড়ে, তো সেখান থেকে আমরা মোট 12 জনের মতো বের হই জামাতে যাওয়ার জন্য। তো আমরা সবাই যেসব সাথী ছিলাম সবাই জামাতের উদ্দেশ্যে বের হওয়ার পরে মসজিদে যাই, সে মসজিদে পৌঁছানোর পর তো ভোরবেলা যেহেতু বের হই তো ওখানে মোজা করা হয়। আমাদের যে আমির সাহেব ছিলেন সে বাংলাদেশি ছিলেন না, তো সে মোজা করা করে এবং কার কি দায়িত্ব সবার ভাগ করে দেয়। তো আমার দায়িত্বে পড়ে হচ্ছে সকাল 11টার তালিম, তো তালিম দিব। তো আমাকে বলা হয়েছিল যে সকালে নাস্তা করবার পরে সবাইকে 1 ঘন্টা রেস্ট দেওয়া হবে এবং এরপরেই তালিম শুরু হবে। তো তালিম করার আগে তোমাকে তোমার একটা দায়িত্ব সবাইকে তোমাকে উঠাইতে হবে। তো নাস্তা করবার সময় আর দেখলাম আমাদের আরেকজন সাথী ভাই এসে হাজির, তো তাকে দেখে নর্মাল মানুষের মতোই লাগলো আমাকে। তো আমি দেখলাম সে একটা কোনায় তার বেডিংটা নিয়ে সুন্দর করে বিছিয়ে ঘুমিয়ে পড়ল। তো তালিম যখন শুরু করব তো সবাইকে আমার ডাকার রেসপন্সিবিলিটি ছিল এবং সবাইকে আমি ডেকেছি, এবং তার কাছে যখন গিয়ে তার পা নাড়া দিব তখন দেখি যে তার পাটা যেহেতু ঢাকা ছিল, শীতকাল তো ঢাকা ছিল, তো নাড়া দিতে যাব দেখলাম পাটা অন্যদিকে মুখ করা। আমি মোটামুটি নমদম ভাবে ধরে তাকে হালকা করে ডাক দিই, কিন্তু অনেক ডাকার পরও সে শোনে না, তো তাকে ছাড়াই তালিম শুরু করে দিই। তালিম যখন শেষ করব তখন শেষ করবার আগে সে আমাদের সাথে জয়েন করে, এবং জয়েন করার পরে আমি যখন তালিম করতাম তখন সে একটু 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 মাথা নাড়াতো, এবং তার চলাফেরার মধ্যে কেমন একটা মানে অ্যাবনর্মাল ভাব ছিল, সে হাঁটছে, হাঁটার মধ্যেও সে কেমন একটা সাউন্ড করছে মসজিদের ভেতরে। তার সাথে খুব বেশি কথা বলা সম্ভব না, যদি আমরা যখন খেতে বসতাম খেতে বসার সময় ডাকতে আসলে সে আমাদের কথা শুনতো না, এবং খেতে একটা কর্নারে বসে একটু উল্টো হয়ে যাতে কেউ না দেখে সে ঠিক করতে ট্রাভেল করেনি। নামাজ পড়তে যাব এবং প্রতিদিন রাতের বেলা মানে আপনার ঈশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে সবাই খানে মশল নামাজ করে ঘুমিয়ে পড়ে, মানে ঘুমিয়ে পড়া নর্মালি। এবং তাহাজ্জুদ নামাজের আগে রাত 2টার দিকে মানে তার তেলাবাত খুবই অসাধারণ তেলাবাত, নর্মালি যে তেলাবাত করে মানুষ সেই তেলাবাতটা থেকে আরো ভালো তেলাবাত সে করে। তো আমি দেখতাম যে তার মুভমেন্টে কোনো কিছু দেখলাম যে আমি তার পাশে গিয়ে বসলাম, সে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে, কোনো কিছু বলতে যাচ্ছে সে শুনছে না, বা শোনার না শোনার ভান করছে। তো আমি একজন ওখানে আমির সাহেব আছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম এই যে তার এরকম মুভমেন্ট, হঠাৎ করে দেখলাম যে ওয়াশরুমে যাচ্ছে, পানি করতে যাচ্ছে, বাথরুমে ঢুকছে, ঝাপ ঝাপ করে বের হয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম যে আমি সে তার মুভমেন্ট আমার ভালো লাগছে না, আসে যখন মনে করেন সে একটা কাজে বের হয়, যেদিন আমার পৌঁছে 3 দিন ছিল, 3 দিনই মনে করেন 15 থেকে 16 কেজি মিষ্টি সে নিয়ে আসছে সাথে করে, ওই তো মসজিদে দিয়ে দিতে কিছু অন্য কিছু মিল করছে। তো তার মুভমেন্টে আমি প্রায় লক্ষ্য করতাম যে সে কিরকম মুভমেন্ট করতে পারে, কি ধরনের কথা বলতে পারছি, আমরা ছিলাম দোতলায় আর নামাজ বসছে সবাই লাগে কোনায় রেখে কথা বলছে, এমন সময় একজন বললো যে সে নিরাপ পড়ে না, তো তার সাথে মোটামুটি সে কন্ট্রোভার্সিতে জড়িয়ে যায়, তো সে আর কোনো কথা বলে না। তো নিচে মিলাদ শেষ করে উপরে উঠছে, তখন সে বললো যে মানে তার কর্পোরেট দলে বলছে যে মিলাদ পছন্দ করো না, তুমি তো ঠিকই মিলাদে মিষ্টি নিয়ে এসছো। তো এরকম আর কি তার মুভমেন্টে চলাফেরায় আমি মানে খুবই মানে উইয়ার্ড ফিল করে আসতাম। আমি যে কয়েকদিন ছিলাম সকালবেলা তার সাথে আমি একদিন রাতের বেলা যে আমি সুরাটা পড়বো, আপনি আমাকে একটু সাজেস্ট করেন সুরাটা পড়লে কিরকম লাগে, সে আমাকে এমনভাবে সরিয়ে দিল আসল ভাই, ছোট একটা ধাক্কা আমাকে সমাধান করে দেবো, আমি তার কাছে যাই না বা ফিরি না। ছিলাম আমরা সেকেন্ড ঘটনায় যাই, আমাদের সঙ্গে আরো একজন জয়েন করেছেন, তার কাছে জীবন অনেক সুন্দর তিনি এবং তার ঘটনা শুনছেন। শর্মিন আমাদের এস এম এস করেছেন, আমি আপনার লিখেছেন যে আমি এবং পুটুল সূত্র পুট থেকে আজকের ভোটেশন জল সূত্র তিনি লিখেছেন
আমি যে ঘটনাটি এখন শেয়ার করবো সেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটি কলের ঘটনা। আমি ঘটনাটি শোনা করছিলাম তাদেরকে শুভেচ্ছা জানিয়ে। আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে যে আমার সাবেক রুমমেট এদিকে খেলা যখন দেখা শেষ হয় তখন তিনি এবং তার দুই ফ্রেন্ড তিনজনে মিলে ছাদে চলে যান সারের প্রমাণ হলে। তো ছাদে যাওয়ার পর যেটা হয় যে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ করে মনে হলো যে ও আচ্ছা সিগারেট তো নিয়ে আসা, তখন তার সাথে যে দুজন ফ্রেন্ড ছিল তারা বলে চলো চল সিগারেটটা নিয়ে আসি। তো পরের ভাই যিনি উনি বললেন যে দেখ এখন আবার আমি আবার নিচে যেতে পারবো, তার কি কাজ আছে একজনকে পাঠিয়ে দেবো উনি আসুক আমরা দুজন গল্প করি। তো পাশে যেজন ছিলেন আরেকজন বলে দেখ আমার আমি একটু টয়লেটে যাবো আমি তাহলে দুজনের যাই, আর তুই যদি পারলে আমাদের সাথে চলে আসতে পারিস। তো পরের ভাই বললেন যে না আমার আমি এখন যাবো না, তাহলে তোরা যা আমি এখানে যেতে হবে। যাওয়ার সময় তারা একটু আমি কখনো বিশ্বাস করি না বলার পর কোনো একদম পুরো যে আলো ছিল তা নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে কেউ আসলো ওই দিক দিয়ে, তারা যে রাস্তা দিয়ে গিয়েছিল ও রাস্তা দিয়ে একজন আসলে এবং এরকম গেট আপ ছিল বা ড্রেস আপ ছিল যে তাদের দুইজনের মধ্যে একজনের যেরকম কালো ড্রেস আপ ছিল ঠিক ওরকম একজন ড্রেস আপ নিয়ে আসছে। তো আসার পর সে ওখানে গিয়ে আস্তে করে দাঁড়ালো। তো পরে ভাবলেন যে হয়তোবা এটাই তার যে ফ্রেন্ড ছিল সে হয়তোবা। তো তারে আস্তে করে জিজ্ঞেস করলো কিন্তু চলে আসছিস, তো সে আস্তে করে সেতু বললো হুম। তো ভাবলো যে হয়তোবা এমনি বলতে পারে, তা হাত দিয়ে তাকে ইশারা দিল যে তার কাছের দিকে আসার জন্য। তো পরের ভাই ভাবলেন হয়তো সিগারেট খাওয়ার জন্য একটু ছাদের ইসির দিকে যাবে, ওইদিকে একটা পানির ট্যাঙ্ক আছে পানির ট্যাঙ্কের দিকে যাবে। তো এই এভাবে যাওয়ার পর তিনি ওনার সাথে গেলেন এবং একটু ডিস্টেন্স ছিল, দুই তিন হাত ডিস্টেন্স ছিল। তো এটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে সামনে একটা যারা হয়তো বা তারা মনে হয় তারা হয়তো মনে গিয়ে দেখেছেন যে মাঝখানে একটা বিম আছে উপরে ছাদের উপরে, বিম ঠিক বলা যাবে না, ওইটা পার হতে হলে আপনাকে কমপক্ষে পাটা উঠাতে পারে, তো স্বাভাবিকভাবে যাওয়া সম্ভব না। তো যখন তারা দুজন যাচ্ছিল যাওয়ার মুহূর্তে এমন ভাবে পার হলো, এই পর্যন্ত পর্বে কখনো তার মুখের দিকে তাকাননি বা তার ওই দিক ভাবে গ্যাটআপটার দিকে ভালো করে তাকাননি, কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে দেখলেন তিনি যেভাবে পা উঠিয়ে মানে লাইনটা পার হলেন কিন্তু তিনি সেভাবে গেলেন না, অর্থাৎ তিনি স্বাভাবিক মতে পার হয়ে গেলেন, অথচ তার যে উচ্চতা সেইভাবে সেটা যাওয়া সম্ভব না। তো এটা করার পর তার মনে খটকা লেগে গেল যে এটা কি হলো। ঠিক এরকম দেখার পরেই তিনি হঠাৎ করে তানি মানে যখন একটু ভয় পেয়ে গেলেন তখন তিনি তার মুখের দিকে তাকালেন যে আসলে ও কিনা। যে মুখের দিকে তাকালেন তখনই ঘটনাটা ঘটে গেল যে তিনি দেখলেন আসলে সে তার যে ফ্রেন্ড ভেবেছিল আসলে সেই ফ্রেন্ড তো না, তার চোখগুলো অস্বাভাবিক বড় বড় এবং দুপাশে দিয়ে দাঁত এরকম দেখার পরে তিনি চিৎকার করে দিয়ে সেন্সলেস হয়ে যান। তো তারপর দুই তিন মিনিট পরেই তার যে দুইজন ফ্রেন্ড ছিল যারা নিচে গিয়েছিল তো ওনারা এসে দেখেন যে তিনি ছাদে পড়ে আছেন। তো তারপর ওনাকে ওভাবে ধরাধরি করে রুমে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে দুই তিন দিন জ্বর ছিল অবশ্য, তারপর তিনি আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছেন। এটা আমার ফার্স্ট ঘটনা।
ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করে বলছে আছে ঘটনাগুলো ভালো ভাবে ভালো ঘটনাগুলো আর একটু পরে শুরু হবে এবং কিছুক্ষণ পরে। আমার খুব পছন্দের কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমি আগে শুনেছি এবং সেই ঘটনাগুলো আপনারা শুনতে পাবেন। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, আর একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা এক্ষুনি ফিরে আসছি। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা আমাকে এসএমএস করতে চান তারা এসএমএস করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:29। আমি রাস্তা রাশির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো ঘটনায়। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আলিফ, ডক্টর আলিফ। এবং ডক্টর আলিফ স্যার, আমরা একটা ঘটনা শুনবো যে ঘটনাটি একটু বেশ বড় সময় হবে এখন, তাই না? শুনতে থাকে এটা
তো। আমি বাংলাদেশের একটা জায়গা ঘোরানো করতে যাচ্ছি এবং কবে হয়েছে সেটাও বলছি না, আপনারা বুঝতে পারবেন কেন এটা আমি বলছি না। তো আমি যাই সেই জায়গাটায়, একটা খবর পেয়ে ওই জায়গাটায় যাই, যে জায়গাটার ঘটনা সেই বাসাটায় যাই। বাসাটা ছিল ওই এলাকার সবচেয়ে লাস্ট বাসা, চারতলা বিল্ডিং এবং পাশে একটা ডোবা, ডোবার কর্নারে কিছু ময়লা স্তূপ, ওখানে সবাই ময়লা ফেলে। তো বাসাটার নিচে যাওয়ার পর আমি ঢুকতেই নিচটা থেকে একজন বেরিয়ে বললেন যে আপনারা কই যাচ্ছেন, এখানে যাচ্ছেন, উপরে ওঠেন না, এখান থেকে চলে যান। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আগেই ঘটনাটা শুনেছি। তো শোনার পরে ওখানে যাওয়ার জন্য উপরে তাকে জিজ্ঞেস করবো যে কি হয়েছে অ্যাকচুয়ালি, সেটা সুযোগে মানে খোঁজার আগেই আমাকে বলছে যে আপনি চলে যান এখান থেকে। নর্মালি রাসেল ভাই একটা বাসায় যদি যাই বলবো যে এখানে কেন এসছেন, এখানে আপনি কেন এসছেন বা কি কারণে এসছেন, আমাকে ঢুকতে দিচ্ছে না। আর বাসায় অনেক মানুষ দেখতাম আছে। তো এর মধ্যে আমার ফ্রেন্ডের ওখানে একটা পরিচিত মানুষ ছিল, বিল্ডিং একটা পরিচিত ছিল, তার সাহায্যে আমি বিল্ডিং এর ভিতরে ঢোকার চান্স পাই। মালিক সে প্যারালাইজড অবস্থায় হসপিটালে আছে, আর মা ডাক্তার দিয়ে আছে, যে কোনো একটা বড় সেটা একটা ছেলে পড়েও হচ্ছে বলছিল একজনটা, তো ও মারা গেছে কিছুদিন আগে, আমি যাওয়ার যেখানে গেছি ওই জায়গা কিছুদিন আগে বা ছেলেটা মারা যায় ছেলে একটা ক্লাস সেভেনে। তো মা কথা বলতে পারছে না, একমাত্র ছেলে দাঁড়িয়ে আছে আর বল তো কথা বলছেই না। আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করবো কি হয়েছে কেউ বলছে না, বা চান্স পাচ্ছে না কাউকে জিজ্ঞেস করার। তো সেখানে ঝাড়ুদার কে দিলাম ওই বাড়িতে, তো সেই ঝাড়ুদার আমাকে বলল দুই দিন আগে এই বাসার ছাদে ক্রিকেট খেলছিলাম। নর্মালি ওরা প্রতিদিনই বন্ধু ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ করে নিচের থেকে আমার বললাম যে হ্যাঁ রাফিক, দেখতো ট্যাঙ্কে পানি আছে কিনা, নর্মালি এলাকায় পানি থাকে না। তো রাফিদ কি করে, ছাদ থেকে উপরে উঠে ট্যাঙ্কটা পুরোটাই সিমেন্টের তৈরি, 5 ফিট উঁচু ট্যাঙ্কটা হবে, তো ট্যাঙ্কের উপরে উঠে পানি দেখতে যায়। পানি দেখতে যাবে ওই মুহূর্তে হঠাৎ করে সে ট্যাঙ্কের ভিতর পড়ে যায়। এবং আমি পাশাপাশি ঘটনাটা বলি, আমার ফ্রেন্ড তখন বাসা 120 ফিট সামনে অপোজিট বাসা, আমার ফ্রেন্ড ওই বাসার ছাদের মেসে থাকে আর কি, রুমমেট কয়েকজন রুমমেটকে নিয়ে ওই ছাদে থাকে ছোট একটা জায়গায়। তো আমার ফ্রেন্ড তখন লুঙ্গি নিতে গেছে আর কি, সে লুঙ্গি নিয়ে ঘরের ভেতরে ব্যাক করবে, এমন সময় দেখে যে ওই বাসার যে মালিকের ছেলে রাফি তো চেনে, ছাদে ওই ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পড়ে গেল। এরা দেখতে দেখতে দেখলো যে ওর যে ফ্রেন্ডরা ছিল ওরা দৌড়ে গিয়ে ছাদের উপরে মই দিয়ে উঠে ওই এটা টানার চেষ্টা করছে, এটা দেখার ওয়েট করেনি আমার ফ্রেন্ড, ও দৌড়িয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ওর যে ঢাকনাটা খোলার চেষ্টা করে, যেহেতু লোহার ঢাকনা একটু একটা মাত্র আনটা টান দিয়ে খুলতে হবে, তো সবাই মিলে চেষ্টা করছে কোনোভাবে ঢাকনাটা খোলার জন্য, ঢাকনাটা খুলছে না, ঢাকনাটা আটকানো। ও সাথে সাথে আরেকজনকে ডাকলো রুমমেট, ও সাথে আসলো এবং এখান থেকে একটা ছেলে গিয়ে বাবা মাকে দেখলেন, সবাই ফেলে বাবা মাকে উপরে ওঠার পর ওনারাও চেষ্টা করলেন কিন্তু ট্যাঙ্ক খুলছে না। মাগরিবের আজান দিবে দেবে অবস্থা, কিছুতেই ট্যাঙ্ক খুলছে না, আজান দিয়ে দেয়। আজান দেওয়ার পরে অনেক কষ্টে কিছুটা ফাঁক করে, এর মাঝখানে রাফিদ অনেকবার জোরে জোরে বলছিল যে আমার আমাকে বাঁচাও ভিতর থেকে, আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও, কিন্তু পারেনি। কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পর পরেই রাফ ওর আর ভয়েস পাওয়া যাচ্ছে না, তো হঠাৎ করেই টান দিয়ে খুলে ফেলে আমার ফ্রেন্ড এবং যারা সাথে ছিল। খুলে দেখে ভিতরে ক্রলিং অবস্থায় ছেলেটা পড়ে আছে এবং ওই অবস্থায় ওকে উঠায়, ট্যাঙ্ক থেকে উপরে উঠায়, উঠায় নিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা বলে যে না ওদের, তো যখন উঠায় তখন দেখে সারা শরীরে 4 আঙ্গুলের দাগ আচরানো অবস্থায়, পিঠের মধ্যে আচরানো অবস্থায়, পায়ের ভিতরে আচরানো অবস্থায়, প্যান্ট ট্যান্ট ছেঁড়া, এবং আমার নর্মালি আচরণ দিলে রক্ত বের হবে আসলে জায়গাটা কালো হয়ে আছে। তো ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যায় এবং বাসার মধ্যে একটা মনে করেন মানুষ মারা গেছে, খারাপ অবস্থা ক্রিয়েট হয়ে গেছে। তো ওর মা বাক্রুদ্ধ হয়ে যায়, কথাই বলতে পারে না, নিজের ছেলের সামনে থেকে চিল্লাচিল্লি করছে বাঁচাতে পারবো না। তো এই অবস্থার মধ্যে তো বোঝেনি বাসার অবস্থা কি। তো ছেলেটাকে যখন গোসল করাতে যায়, অনেক কষ্টে গোসল করায়, গোসল করাতে প্রথমে পারেনি পরে গোসল করায়, এবং গোসল করায় তাদের বাসার ভেতরে নর্মাল ওয়েতে যেভাবে আমরা গোসল করি সেভাবে পারেনি, ব্যর্থ হয়েছে। তো গোসল করানোর পরে আমাদের নর্মালি ডেড বডি যখন গরম পড়ে দেখা যায় যে হলদে বা কালচে হয়ে যায়, ওর ডেড বডিটা ছিল পুরোটাই লাল হয়ে এবং সোজা করতে পারেনি। আমার ফ্রেন্ড আরেকটা ঘটনা আরেকটা কথা বললো যে যখন ওর ডেড বডিটা উঠায় ট্যাঙ্ক থেকে, যে পিউপেলটা আমাদের কালো যে মণিটা আমরা বলি সেটা ছিল না, ওইটা এটাই নর্মাল অবস্থায় ছিল। তো পরে চোখটা বন্ধ করে ফেলে যেন মানুষ ভয় না পায়। তো ওকে কবর যখন দিতে নিয়ে যায়, এর আগে পুলিশ আসে, পুলিশ এসে অনেক ইনভেস্টিগেট করার চেষ্টা করে, ওর বাবা মা সাফ জানিয়ে দেয় যে এই ঘটনাটা কেস না, মতো ঘটনা এই ঘটনাটা নর্মাল হয়েছে, আমার ছেলে নর্মাল মৃত্যু হয়েছে। তো পুলিশ বলছে যে নর্মাল মৃত্যু কিভাবে হয়, ঢাকনা খুলতে পারেনি কেন। তো পুলিশের অনেক কথা বলছে যে আমার ছেলেকে তো নর্মাল কেউ মারেনি, তাহলে আমি কার নামে কেস করবো, এটা কেস নেওয়ার মতো না। পুলিশ অনেক চেষ্টা করার পরও কেস দেয় না, ওরা কেস করে না, পুলিশ চলে যায়। ওনার ওর কবরটা দেওয়া হয়, কবর দেওয়ার সময় ওর বাবা কবরের ভিতরে নামে, ওখানে আর একটা ট্র্যাজেডি, কবরে নামার পরে কোনো লাশ ধরবে এমন অবস্থায় উনি হাঁটু গেড়ে বসে পড়ে। তো আমার ফ্রেন্ডটা পুরোটাই ভলান্টিয়ার করেছে, মানে একদম মাটি দেওয়া পর্যন্ত, তো হাঁটু গেড়ে বসে পড়ে এবং ওই মুহূর্তে তার লেফট সাইডটা পুরোটাই প্যারালাইজ হয়ে যায়। ওকে ওখানে মুহূর্তে হসপিটালে পাঠিয়ে দেয় এবং ওর কবরটা হয়ে শেষ হয়ে যায়। আমি যখন পৌঁছাই এই জায়গায়, আমি আর কারোর সাথে কথা বলতে পারিনি, তো ঝাড়ুদারের সাথে আমি কথা বলে এবং ওর সাথে মোটামুটি দেখলাম আমার ফ্রেন্ডের যে ঘটনা বলেছে পুরোটাই মিল আছে, তো আমি ওর বিল্ডিংয়ে চলে যাই, বিল্ডিং পাশাপাশি 120 ফিট ডিস্টেন্স। তো বাসার ছাদে গিয়ে বিকালবেলা, তো ছাদে গিয়ে আমি পুরো রাত বিকাল করিয়ে রাত হয় আমি পুরোটাই ছিলাম। তো বললাম যে কি অ্যাকচুয়ালি সমস্যাটা কি, তো আমার ফ্রেন্ড আমাকে যেটা বললো যে দোস্ত আমি তো এখানে আসলাম প্রায় 1.5 বছর হয়ে গেছে, তো এই 1.5 বছরে আমি অনেক কিছু দেখেছি ছাদের উপরে। প্রথম প্রথম যখন আমি দেখলাম যে ট্যাঙ্কটা ঢাকনাটা খোলা, প্রথমে মতন হতাম যেহেতু এলাকায় পানি নাই, মনে হয় ওর বাবা সবসময় পানি চেক করার জন্য ছাদের উপরে যায়। তো তখন রাত বাজে দুটা, দুটা ২০ বা ৩০ আড়াইটা বাজে, এমন সময় তো ট্যাঙ্ক খোলা থাকার কথা না, কিন্তু এইরকম সময় ট্যাঙ্ক খোলা থাকবে না। তো ও প্রথমে প্রথমে নর্মাল ভাবেই নেয়, কারণ জিনিসটা আসলে অন্যভাবে নেওয়ার মতো অবস্থাও ছিল না। তো যখন দেখলো যে এটা প্রায় হচ্ছে রাত্রে দুটা আড়াইটার দিকে তিনটার দিকে ঢাকনাটা খোলা এবং ফজরের আজানের পরে ঢাকনাটা অফ হয়ে মানে বন্ধ হয়ে যায়, ঢাকনা খোলা থাকে রাত্রেবেলা। তো ও অনেক চেষ্টা করলো যে এটা কি, বাসার বাড়িওয়ালাকেও বলেনি আর কি ব্যাপারটা, ও অবজার্ভ করতো প্রায় যে ঢাকনাটা খোলা। ওই ফ্রেন্ড গুলোর কথা বলি, ওই ফ্রেন্ড গুলোর মধ্যে যে কজন খেলছিল মধ্যে দুজন কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করছে পারে না, তো ডক্টর বলেছে যে একটু টাইম লাগবে। আরেকজন ওই জায়গার থেকে ওই জায়গায় আর দেখা যায়নি তাকে। তো আমার ফ্রেন্ডের সাথে আমি দিন রাতে ছিলাম, আমি ভাবলাম যে কি আছে আসলে দেখে যাই। তো আমি রাতের বেলা ছিলাম, রাত্র দুটা বাজে কাট কাট খেলে আমি মানে ছাদে ছাদের সাথে তো রুম গেলাম পাশে দেখতে, বিল্ডিং দেখলাম যে না সবই ঠিক আছে, নর্মাল ঢাকনা লাগানোই আছে। আমি আবার রুমে গেলাম, রুমে গিয়ে দশ পনেরো মিনিট কথা বলে শেষ করে আস্তে আস্তে আমি এসে দেখি রাস্তায় ঢাকনাটা খোলা, ঢাকনাটা খোলা এবং ঢাকনাটা বন্ধ হচ্ছে না। ফজরের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়ে আসলাম, ঢাকনাটা বন্ধ হয়ে গেল। বাসায় যখন চলে গেল সকালবেলা, তখন দেখি যে ঢাকনাটা অফ, তখন আর ঢাকনাটা খোলা ছিল। তো এই মুহূর্তে পরে আমি জানতে পারলাম যে কিছুদিন পরে ওর বাবাটাও মারা যায়, বাবাকে বাঁচানো সম্ভব হয়নি।
জানাচ্ছেন যে বেশ ভয় পাচ্ছেন, জনক বিপ্লব আমাদের সমস্যা সমস্ত করছেন চাঁদপুর থেকে, অনেকদিন পর তিনি ভূত এফ এম শুনছেন এবং আমাদের এস এম এস করছেন কারসা, এস এম এস করছেন আমাদেরকে ফারুক, এস এম এস করছেন আমাদেরকে যারা সোনা তিনি বলছেন যে এই ঘটনাটা বেশি ভালো এবং আলিকে থ্যাংক দিয়েছেন তিনি। এস এম এস পাজল বরিশাল থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট সেনে তার দাদু মারা গেছেন, সবাই জনতার জন্য প্রার্থনা করে আমরা প্রার্থনা করি তিনি তার আত্মার শান্তি পাক। এবং আছে রাত্রি আমাদের এখানে করেছেন এবং তিনি বলছেন যে সুপার ভৌতিক স্থল অন্তর আমাদের এখানে করেছেন এবং তিনি বলছেন যে আই লাভ দিস শো ভেরি মাচ। আর আগে মাসুদ পারভেজ এখানে করেছেন, এখানে করেছেন আমাদের চিরাম থেকে সাবলান, এখানে করেছেন আমাদের শঙ্কর তোমার শাহী ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি আছেন অসাধারণ লাগছে আমাদেরকে হিয়া এখানে করেছেন এবং এবং তিনি বলছিলেন তিনি এবং তার বোন দিয়ে এবং তার রাস্তা দুটো এখানে শুনছেন সেট দিয়ে যাচ্ছে এবং আমাদের এখানে করেছেন তিনি এবং তার ওয়াইফ এবং তিনি শুনতে না এখন থেকে একটা এপিসোড মিস করবেন না এবং আমাকে চরম ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনার ডিসিশন জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আলি ইসলামে আরো একজন আমাদের করেছেন, তিনি বলেন যে অনেক মজা পেয়েছে এই যে এসএসসি রেজাল্ট দিলে, তিনি বলছেন সবাইকে প্রার্থনা করার জন্য সকল আমাদের এস এম এস করছেন চুয়াদানি থেকে বলছেন তিনি এবং তিনি বলছেন তিনি প্রথম ভূত এস এম শুনছেন। আমাদেরকে নিজেরা এস এম এস করছেন কিশোরগঞ্জ থেকে এবং তিনি বলছেন হ্যাঁ ভূত এফ এম রক্স, আমরা তিন ফ্রেন্ড মিলে ভূত এফ এম শুনছি। আমাদের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে নাকি আমরা একটা কথাটা শুনে আসবো, শুনুন আমরা একটা কথাটা শুনতে পারি, আমরা একটা কথাটা শুনে তারপরে যাই। আমাদের নেক্সট অনেকে আছেন এবং তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছেন। আপনারা জানেন প্রথমে তিনি একটা ঘটনা শেয়ার করেছেন, আমরা তার কাছে নেক্সট ঘটনার জন্য যাচ্ছি।
আমি দ্বিতীয়বার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু তিনি আমি দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি মূলত আমার ফ্যামিলি থেকে, এই ঘটনাটি শুরু হয়েছে প্রায় অনেক আগে থেকে, কিন্তু এটা একটা গ্রাজুয়াল প্রসেস আসছে যেটা আমি ঘটনা চলে যাচ্ছি। এর কারণটি আমার বড় বোনের, ওনার যখন বিয়ে হয় তখন তার শ্বশুর বাড়ি যাওয়ার পর তিনি জানতে পারেন যে যে বাড়িটা আছে অর্থাৎ যে ঘরটা আছে এটা এল সিস্টেমের একটা ঘর। এই ঘরটা যখন করা হয়, মানে প্রথম যখন তৈরি করা হয়, তখন ওই এল সিস্টেমের ঘরটার মানে কর্নারের যে ঘরটা, এই ঘরটার ওখানে একটা কূপ ছিল পুরাতন। তো ওই কুয়াটাতে যখন প্রায় ওটা অনেকটা পুরাতন এবং ভরাট হয়ে গেছিল প্রায়, তাই যখন ঘরটা তৈরি করা হয় তখন ওইভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়নি যে পরবর্তীতে এটা কোনো প্রবলেম হতে পারে। ওই ঘরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই ঘরেতে যে ফ্যামিলিটাই থাকেন বা যারাই থাকেন সবসময় অসুস্থ থাকে, সবসময় রোগ লেগেই থাকে। তো এরকম যে সেজন্য বারবার ঘরে যারা থাকেন ওই ঘরেরা ঘরে যারা থাকেন ওই সদস্যরা বারবার চেঞ্জ করেন। আমার ধরা ভাই ওনারা ছয় ভাই, তো জয়েন্ট ফ্যামিলি, আর যার কারণে দেখা যায় যে কেউ না কেউ একসময় ওই ঘরে থাকতে হয়। তো গ্রাজুয়ালি এক সময় আমার ধরা ভাই এবং নাপুর ওই ঘরে যান, এবং ওই ঘরে যাওয়ার পর যেটা হয় যে ঠিক একইভাবে আগের ফ্যামিলিগুলো যেভাবে মানে এই ধরনের প্রবলেম গুলো ফেস করতো, তো তার ক্ষেত্রেও সেটা ভিন্ন হয় এবং তারা সবসময় এই ধরনের প্রবলেম গুলো ফেস করে। তো একদিন মা, আমার মা একদিন ওখানে যান বেড়াতে, তো তিনিও এক সময় একদিন রাতে দেখেন যে দেয়ালের উপর একটা লাল বাতির মতো ঠিক লাইটের মতো নড়াচড়া করছে। তখন আমাকে জিজ্ঞেস করলেন যে আসলে জিনিসটা কি, তখন বলো যে এটা মাঝে মাঝে দেখা যায় তবে কোনো সমস্যা হয়নি বা কোনো আর কোনো কিছু দেখা যায় না। যাই হোক, এর কিছুদিন পর সেই ঘরটা যেহেতু এই ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেহেতু ওখান থেকে পরবর্তীতে আবার চলে এসে পাশে একটা বাড়ি করা হয়। তো যেখানে নতুন ঘর তোলা হয় বা বাড়িটা করা হয় তার একটু পাশে বড় একটা পুকুর কাটছিলেন, তো মানে একটা জায়গা আছে করেছিলেন বেশি সময় গরমের দিন। তো জানালা গুলো খুলে দেয় আপনাদের এবং আমার ভাইনি একই ঘাটি শুয়ে আছেন। তো হঠাৎ করে রাত তিনটা বা সাড়ে তিনটা তাতে এই একটা সময়ে হঠাৎ করে একটা হালকা বাতাস বাতাসের আপন ভেঙে যায়। মন ভেঙে যাওয়ার পর তিনি হঠাৎ জানালা দিয়ে তাকান, জানালা দিয়ে তাকানোর পর মানে তার জানালে তার চোখ চলে যায়। তো তিনি দেখতে পারেন যে পুকুরের কর্নারে মানে অপোজিট কর্নারে একটা আগুন দেখা যায়, মানে উঁচুতে নাড়াচড়া করছে। তো ভাবলেন যে ওই কর্নারে কিছু দূরে একটা বাড়ি আছে এবং ওই বাড়ির যারা আছেন তারা মহিষ পালন। কিছুক্ষণ চলার পর যখন কর্নার ধরে ধরে প্রায় পুকুরের কাছাকাছি মানে ওনাদের ঘরের মোটামুটি কাছাকাছি চলে আসছে, তখন তিনি দেখলেন যে আগুনটা যখন বড় হয় ঠিক তখন দেখা যায় আপনার জোনাকি পোকা বা বিভিন্ন ধরনের যে পোকামাকড় গুলো আছে উড়ে, যেগুলো সেগুলো মনে হয় আগুনের ভিতরে লাফিয়ে পড়তেছে, এরকম মনে হয় খাচ্ছে এরকম একটা অবস্থা। এবং ওই আগুনটার নিচে দেখা যাচ্ছে যে বড় একটা ছায়া। তো এটা দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে বুঝে ফেললেন যে আসলে বিষয়টা ভিন্ন দিকে যাচ্ছে। তখন তিনি দুলাভাইয়ের যে পাশে শোয়া ছিলেন ওনার মুখটা চেপে ধরে আস্তে করে পেটে খোঁচা দিলেন যাতে ঘুম থেকে উঠেই তিনি কোনো ধরনের শব্দ না করেন, যেহেতু এই আগুনটা প্রায় কাছাকাছি চলে আসছে। তো দুলাভাই ঘুম থেকে জাগার পরেই ওনার কানে কানে বললেন দেখো এটা কি। তো দুলাভাইও চেয়ে দেখলেন যে আসলে বিষয়টা এরকম। তো তিনি তাৎক্ষণিকভাবে আপুকে বললেন যে তুমি একটা কাঁথা দিয়ে আমার যে ভাগ্নি আছে ওকে দেখে দেওয়ার জন্য, যাতে এই ধরনের কোনো ধরনের প্রবলেম না হয়। তারপর ওনারা দুজনেই দেখলেন আস্তে আস্তে ওই আগুনটা পুকুরের কর্নার ধরে ধরে এভাবে যেভাবে চলে আসছিল ওইভাবে ধরে ধরে পাশে একটা পুরাতন জিগা গাছ আছে ওখানে অনেক পুরাতন, তো সেইটাতে আস্তে আস্তে ওটিকে মিলে গেল। এবং এই গাছটা সম্পর্কে অনেক ক্ষেত্রে জানা যায় যে ওখানে যে কেউ মানে শয়তান বাবুতে আচর হলে দেখা যায় ওখানে ভোগ দিয়ে আসে আগলতে মোমবাতি এরকম একটা গাছ, যাই হোক ওখানে গিয়ে আস্তে আস্তে মিলে যায়। তো এই ঘটনার কিছুদিন পর দুই থেকে তিন সপ্তাহ পর আপুর ভালো করে মনে নেই যে এরকম একটা কিছু ঘটেছিল এবং সেটাকে ইম্পর্টেন্স দেওয়ার দরকার ছিল। তো সন্ধ্যার আগ মুহূর্তে তিনি একটা কোনো কাজে ওদিকে গেলেন, মানে ওই জিগা গাছটা ওইদিকে গেলেন।
তো যাওয়ার পর যেটা হলো যে তিনি এমন একটা ফিলিংস পেলেন যে শরীরে কেউ যেন তার গলা চেপে ধরছে, আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে, কষ্ট হচ্ছে, যেমন পেশেন্টদের হয়, অনেকটা অ্যালার্জি পেশেন্টদের হয়। তো এরকম হওয়ার পর তিনি বাড়ি ফিরে আসলেন। এরপর থেকে যেটা হয়েছে, প্রতিদিন সন্ধ্যার সময় ঠিক ওই সময়টাতে তিনি ওই ধরনের প্রবলেম ফেস করেন যে গলা চেপে ধরতেছে এবং নিঃশ্বাস নিতে পারতেছে না, এবং বাড়িতে সবাই মিলে দেখতে পানি ঢালতে হয়, স্যালাইন খাওয়া হয়, তারপরে কোনোভাবে ঠিক হয় না, এবং রাত যখন 11টা বা 12টার মতো বেজে যায় আস্তে 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 ওটা ঠিক হয়ে আসে যখন তিনি ঘুমিয়ে যান। তো এইভাবে চলার কিছুদিন পর আমরা যে লোকাল মধুপুরের যে ডাক্তার সেখানে সেগুলোকে দেখানো হলো, বিভিন্ন ধরনের হার্টের ডাক্তার দেখানো, অ্যালার্জির যত মানে এর সাথে রিলেটেড যতগুলো আছে, কিন্তু কেউ রোগটা ধরতে পারেনি। এবং এমন হয় যে যেদিন ওষুধ খাচ্ছে সেদিন হয়তো আরো বেশি বার হচ্ছে। তো এই প্রবলেমগুলো প্রতিনিয়ত চলার পর মাঝখানে এ হলো যে ঢাকায় নিয়ে আসতে হবে। তো ঢাকায় নিয়ে আসা হলো, এটা হচ্ছে 2011 লাস্টের দিকে। তো আনার পর মেট্রো হসপিটালে দেখালাম ডক্টরকে, তিনি আবার সাজেস্ট করলেন যে তিনি কোনো কিছু ধরতে পারলেন না রোগ। তো তিনি পাঠালেন পপুলারে তার এক ফ্রেন্ড ডাক্তার ডক্টরের কাছে, ওনার কাছে। তো উনিও তেমন কোনো রোগ ধরতে পারলেন না, হালকা কিছু শুনে কিছু মেডিসিন দিয়ে দিলেন। কিন্তু এবং যে টেস্টগুলো করালাম ল্যাবেটে বা ওখানে যেগুলো করালাম, কোনো কিছুতে তেমন কোনো প্রবলেম দেখা দিল না। কিন্তু প্রবলেম না দেখা দিলেও রোগটা কিন্তু প্রতিনিয়ত, আর স্পেশালি এই রোগটা তখনই হয় যখন সে বাড়িতে ঘুরতে থাকে বা ওই বাড়িতে থাকে। কিন্তু আমাদের বাড়িতে আসলে বা অন্য কোথাও আসলে এই ধরনের প্রবলেম কখনো ফেস করতে হয় না। তো এরপরে উনি বাড়ি চলে গেলেন, বাড়ি চলার পর তখন রমজান মাস চলে আসছে। তো একদিন আমার আব্বা, যেহেতু আপু প্রতিনিয়ত এরকম রেগুলার অসুস্থ হন এবং এটা সন্ধ্যার পর দিকে শুরু হয়, তো সেহেতু আব্বা দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর আমার আব্বা আবার কখনো আমার চার বোন মানে কোনো বাড়িতে কখনো থাকেন। তো সেদিন আপু খুব করে বললেন যে আমি অসুস্থ, তুমি আজকে এখানে থাকতে হবে। তো যাই হোক, আব্বাও একটু মনে যাচ্ছে ঠিক আছে এত করে বলছিস, ঠেকে গেলেন। তো উনি যখন ফেরির সময় উঠলেন এবং ওঠার পর আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তারপর উঠে গেলেন যে ফেরি নামা করতে হবে, অথবা কিছুক্ষণ পরে ডাকবে দুইটা আড়াইটার দিকে হবে। তো ওঠার পর তিনি টিউবওয়েল পাড়ে গেলেন পানি ই করার জন্য। যখনই তিনি টিউবওয়েলের পানি চাপ দেবেন, ঠিক এই মুহূর্তে ওখানে গাছ ছিল, গাছ থেকে শক্ত মতো একটা কিছু বাড়ি কিছু বললো, এমন একটা মানে জিনিস আস করে গেল। ঠিক একটু পরেই যখন এটা পড়লো তখনই তার যে এই ফিলিংসটা আসে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এরকম ঠিক ওরকম ফিলিংস হচ্ছে, পাশাপাশি তিনি ভয়ও পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে দেখলেন যে ছোট্ট একটা কালো মতন বাচ্চা, একটা পিচ্ছু বাচ্চা, সে আস্তে ঠিক ঘুটি ঘুটি পায় তার দিকে হেঁটে আসছে। তো তিনি হঠাৎ করে চিৎকার দিলেন এবং চিৎকার দিয়ে ঘরে চলে আসলেন। তো আব্বা তখন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, নামাজ পড়ার শেষ হলে আব্বাকে বললেন যে তোমরা তো বলো যে রমজান মাসে আসলে এই ধরনের ভূত পেট থাকে না, তাহলে আজকে আমি যেটা দেখলাম একটু আগে ফ্লাইটে, তাহলে এটা কি? তো তারপর বললেন দেখো আমাকে আর মনে হয় ডাক্তার দেখে লাভ নেই, তার চেয়ে বরং ভালো হয় যদি তুমি ভালো একটা কবিরাজ বা হুজুরকে আমাকে একটু এই বিষয়টা গুলো কথাগুলো বলো। তো আব্বাও দেখলেন যে হ্যাঁ হতে পারে, কারণ অনেক ডাক্তার দেখেছি আগের মতো রোগ সময়টা ছিল সন্ধ্যার একটা আগে, তো তিনি খেয়ালই করতে পারেন যে কেমন শুনে
শেয়ার ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন শুরুতেই যে
আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @ রেডিও ফুটি ডট এফ এম, হুইচ ইস PHWTFM @ RADIOFOORTI ডট এফ এম। আজকের এপিসোডটি আনফর্চুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এয়ারটেল এম রেডিওর মাধ্যমে ঘটনাটি আবার শুনতে পারবেন, এই এপিসোডটি শুনতে পারবেন, বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি আপনি পুনরায় শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং দেখবেন তাহলে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, যে এপিসোডটি আপনি মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি আবারও শুনতে পারবেন। Now listeners can get the beautiful tune as their caller tune, money tune from Airtel, যেটা মাসল প্লে করছে, and beautiful tune code is 92125, and you can activate it by sending SMS. Just type CT space 92125 and send it to 3123 dash
শুনলাম নাম হচ্ছে তার মাহারুজা, ওর এক্সপিরিয়েন্স করা ঘটনা এটা। এটা হচ্ছে সৌদি আরবের ঘটনা, 1996 সালের ঘটনা, তখন ওর বয়স হচ্ছে 5 বছর। তো ওরা মক্কা থেকে মদিনা যাচ্ছে উমরা কমপ্লিট করে আর কি। তো মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটা হিলি এরিয়া পড়ে, তো সেই হিলি এরিয়াতে যাওয়ার সময় খুব আঁকড়া বাঁকা রাস্তা, তো হিলি এরিয়াতে যাওয়ার সময় আবার একটা জায়গা ক্রস করলো তারা, ওইটা প্রচন্ড অন্ধকার ছিল। তো ওই জায়গাটা ক্রস করার সময় হঠাৎ করে ওদের গাড়ির দুটা চাক্কা সামনে দু চাক্কা খুলে যায়, বাংলাদেশে আসে। এর আসার কিছুদিন পরে ওরা ওদেরই পরিচিত, সম্ভবত 2000 সালের 2001-2 হবে, ওদেরই পরিচিত একজন আঙ্কেল যায় মক্কা থেকে মদিনায় যাচ্ছিল আর কি। তো মক্কা থেকে মদিনায় ঠিক এভাবেই ওমরা কমপ্লিট করে ফ্যামিলির সাথে যাচ্ছে। তো যে আঙ্কেল যাচ্ছে সে আপনার ড্রাইভিং অবস্থায় ছিল, এবং পাশে ছিল তার ওয়াইফ, আর পেছনে ছিল তার 2 মেয়ে। তো হঠাৎ করে ওই জায়গাটা মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় ওই রাস্তাটা ক্রস করার সময় ঠিক এই জায়গাটাতেই আপনার ওদের ঘটনাটা ঘটে, যে পিছনে দুটো মেয়ে ছিল ওরা বেঁচে যায় এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনই মানে স্পট ডেড হয়ে যায়। তো ওরা বাড়ি খায় একটা রড, মানে সামনে একটা ট্রাক যাচ্ছিল রড নিয়ে, সেই রডের ভেতরে গাড়ি ঢুকে যায় এবং ওই জায়গাটাতে ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনের স্পট ডেড হয় এবং দুটা বাচ্চা বেঁচে যায়। তারাই বলে যে এই জায়গাটায় ঘটনা ঘটেছে। তো ওরা তখন কানেক্ট করে যে না, এই জায়গাটা তো আসলেই ঘটনা ঘটছে। রিসেন্টলি যারা সৌদি আরবে আছে তারা অবশ্যই মানে জানেন এই জিনিসটা, যে সৌদি গভর্নমেন্ট আপনার এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, নর্মাল মানুষের মুভমেন্টের সময় রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এবং এখানে আপনার লাইক পোস্টের ব্যবস্থা করার চেষ্টা করেছিল, কিন্তু লাস্ট 10 বছর ধরে চেষ্টা করে ল্যাম্প পোস্ট বসাতে পারেনি যে এখানে একটা লাইট ব্যবস্থা করা যাক। তো আমার পরিচিত একটা ছেলে মুশির নাম, ওরও আপনার মানে পরিচিত একজনের ঠিক সেম জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়। ইভেন আমাদের যে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে একজন আছেন, তারও ফ্যামিলির এরকম সমস্যা হয় ঠিক এই জায়গাতে। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা, যে এখন আমি এখানে যারা অ্যাক্সিডেন্ট করছে
কাহিনীগুলো ফাটাফাটি আমাদেরকে পূর্বাশ SMS করছেন, SMS করছেন আমাদেরকে দুর্জয়, এছাড়া মাসুদ আমাদের SMS করছেন, SMS করছেন তাওহিদ, SMS করছেন আমাদেরকে এম তারিকুল সহ আরো অনেকে। তো আলিফ আপনার যদি আর কোন ঘটনা থাকে তাহলে আমরা শুনে ফেলি সেটা, আর একটা মজার ঘটনা আছে সেটা আমরা শুনে ফেলি। এবং
যে বললাম একটু আগে ছেলেটা, ওর একটা ঘটনা আছে সেটা আপনার ওর গ্রামের বাড়িতে। তো ও দাদার বাড়ি বেড়াতে যায়, তো ও দাদার বাড়ি বেড়াতে যায়, তো ওর দাদা বাড়ি থেকে নানার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 0.5 কিলোমিটার। তো গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার পর তো সন্ধ্যার সময় কাজিনদের সাথে বাজাতে যায়, এমন সময় নানা বাড়ি থেকে মামার কল আসে যে তুই আসবি নাকি। তো প্রচন্ড শীতে গেছে লাস্ট ডিসেম্বরে, প্রচন্ড শীতে যায় ওরা। তো নানা বাড়ি থেকে মামা কল দেয়, তো বলে যে ঠিক আছে তাহলে আমি আসছি। তো আড্ডা শেষ করে ও গাড়িতে উঠে সিএনজি ধরে নানা বাড়ি যায়। নানার বাড়ি থেকে পৌঁছায় এবং নানার বাড়িটা যে জায়গায় থামে সেই জায়গা থেকে একটু দূরেই খেত দিয়ে যেতে হবে। তো যেহেতু খেত দিয়ে যেতে হবে তো ও ওয়েট করে এবং মামাকে কল দেয় ফোন দিয়ে যে মামা আমাকে নিয়ে যাও আমি যেতে পারবো না, প্রচন্ড শীত এবং কুয়াশা আছে দেখা যাচ্ছে না। এমন সময় ও দাঁড়িয়ে আছে নামার সিএনজি থেকে নামার 4-5 সেকেন্ড পরে আর কি ঘোড়ার সাউন্ড পাচ্ছে খেতের মাঝখান থেকে ঘোড়া দৌড়িয়ে আসছে, টকবুক টকবুক সাউন্ড করে ঘোড়া দৌড়িয়ে আসছে। ও জিনিসটা মোটামুটি অবাকই হয়ে যায় খেতের মাঝখানে কিভাবে ঘোড়া দৌড়িয়ে আসবে। ও কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়ে থাকে এবং দেখলো যে ওই শব্দটা আস্তে থেকে দ্রুত হচ্ছে, দ্রুত ওর কাছের দিকে চলে আসছে। ও বিশ্বাস করতে পারছে না, হঠাৎ করে দেখলো যে আরো কাছে আসছে। এমন সময় ও লাইটার সিগারেট ধরাবে, টেনশন লাইটার জ্বালালো এমন সময় দেখলো যে বেশি ডিস্টেন্স না, মাত্র 100 ফুট ডিস্টেন্সে ঘোড়াটার কাছে চলে আসে এবং নিউ টার্ন নিয়ে চলে যায়। তো মিনিট 5-এর মধ্যে মামা চলে আসে ওই জায়গায় এবং এসবকে রিসিভ করে নিয়ে যায় বাড়ির থেকে। ওই রাতে ওর মামাকে কিছু বলতে পারেনি, রাতে সে সারা ঘুমাতে পারেনি। তো ও আমাকে যেটা বললো যে ওই জায়গাটায় ওর নানার সামনে মৃত্যু হয়নি আর কি, ওর নানা খুন হয়েছে। তো নানা যেদিন খুন হয়েছে ওই খবর পাওয়ার পর নানার লাশটা এক জায়গায় পায় আর ঘোড়ার যে ডেড বডিটা ওইটা পায় ওই যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে ঘোড়ার লাশটা আস্তে আস্তে ভেসে ওঠে ওর নানার ডেড বডি পাওয়ার কিছুক্ষণের মধ্যে। এবং ওর ঘোড়াটা ছিল ওর নানার বড় বিশাল আকারের ঘোড়া, সাদা ঘোড়া। সেই সাদা ঘোড়াটাই ও ওই মুহূর্তে এই কুয়াশার মাঝখানে ওর সামনে দেখতে পায় এবং সাদা ঘোড়াটার সাথেই ওর নানা মৃত্যু হয় যখন মরে। এবং ওর নানাকে কেউ খুন কে খুন করেছে সেটা বলতে পারেনি, তো বলো নানার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক মৃত্যু যেমন নানা ছিল সাথে যে ঘোড়াটাকে পানি থেকে ভেসে উঠেছে সেটাও অস্বাভাবিক মৃত্যু। তো যখনই রাস্তা দিয়ে এখানে কেউ হেঁটে যায় তখনই এরকম ঘোড়ার খুলের সাউন্ড কি হেঁটে যাচ্ছে বা ঘোড়ার খুলের সাউন্ড দৌড়িয়ে আসছে এরকম অনেকে পায়। দিন হোক রাত হোক এই ঘোড়ার সাউন্ডটা এখনো অপরাহণ চলছে। আমাকে বলেছে যে ভাই আপনি চলেন, আপনি ওই জায়গায় চলেন, আপনি না গেলে বুঝতে পারবেন না। তো আমার সাথে আমি যাই না কেউ যাবো কিনা, তবে যদি যাই আমি অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখন অতিথি পরিবর্তন করতে হবে, আমাদের আরো অনেকজন আমাদের আপনাদের সামনে আসার জন্য ওয়েট করছেন, তাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা শুরুতে একটা ঘটনা বলেছিলাম যে ঘটনাতে একটা গল্প যে কেউ একজন বললে সঙ্গে সঙ্গে কোনো একজন চলে আসেন বা মানে কেউ একজন কোনো কিছু এক্সপিরিয়েন্স করেন। তো এটা তো অনেকেই আমাদের এসএমএস করছেন, অনেক প্রশংসা করছেন, অনেকেই বলছেন যে ঘটনাটি খুব অদ্ভুত, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর, এরকম ধরনের কিন্তু মানে ঘটনা আমার মনে হয় পৃথিবীতে ঘটে। এবং আপনারা যদি রিং মুভিটি দেখেন তাহলে দেখবেন যে ওইখানে একটা ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানে তার কিছু একটা ঘটে আর কি। তো এরকম হতেই পারে, আমার মাঝে মাঝে এরকম মানে কি বলবো খুব অদ্ভুত আর কিছু ঘটনা যে পৃথিবীতে মনে হয় খুব অদ্ভুত ঘটনা ঘটে এবং খুব হর হামেশাই ঘটে, এটা এমন কোনো কিছু না। যাই হোক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে এবং আমাদের নতুন অতিথি নিয়ে আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পরপরই। আমাদের সঙ্গেই থাকুন, আর যাওয়ার আগে জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়ম চলছে, মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠাবেন 940 নাম্বারে। আর সেই সাথে আপনাদেরকে বলতে চাই সব সময়ের মতো, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। মৌমিতা ঢাকা থেকে, এছাড়াও মোজাম্মেল আমাদের এস এম এস করছেন টাঙ্গাইল থেকে, ইকবাল আমাদের এস এম এস করছেন, শাফিনা এস এম এস করছেন
আমাদেরকে এনডি রিয়াদ, এছাড়াও রনি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মিলন ফ্রম চাঁদপুর, সজীব আমাদের এসএমএস করেছেন বাড্ডা থেকে, এবং এসএমএস করেছেন টিপু সুলতান আমাদেরকে, এবং এছাড়াও এসএমএস করেছেন আখতার আলী আফ্রিদি কুমিল্লা থেকে, আমাদের এসএমএস করেছেন কামরান হুসাইন ভৈরব থেকে, আমাদেরকে আসাদ এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মান্নান, এসএমএস করেছেন লুবনা লুবনা সিলেট থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জন, এসএমএস করেছেন অ্যাডভোকেট অপু অনিক জিম জোহা, সবাইকে অ্যাডভোকেট, আমাদেরকে রেজওয়ান এসএমএস করেছেন, রেজওয়ান রাজ পুরান ঢাকা থেকে লালবাগ, আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন গ্যাংস অফ কিয়েটা ওয়ার্ড, আচ্ছা এটা এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শাকিল, এসএমএস করেছেন আমাদেরকে আসিফ মতিঝিল থেকে, আমাদেরকে এম বি এস সাব্বির এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিরাজ, এসএমএস করেছেন আমাদেরকে নাইম, এছাড়াও আখি নিরা থেকে এসএমএস করেছেন, এবং স্বপ্নীর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন এম বি এস সাব্বির, এসএমএস করেছেন মনির আমাদেরকে মধুপুর থেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে নিয়মটি আপনার জানা আছে, আরো একবার বলে দিচ্ছি আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 48004 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে নতুন আরেকজন অতিথি জয়েন করেছেন, এবং আপনি তো ঢাকার বাইরে থেকে এসেছেন সম্ভবত, তো ঢাকার বাইরে থেকে কোথা থেকে এসেছেন, কি নাম আপনার সেটা জানান আমাদেরকে প্লিজ, এবং তারপর আপনার ভাবনা শুরু করুন।
হ্যালো লিসেনার্স, আমি মাহবুবুল আরিফিন কামরান, আমি তো করছি ওয়ান ব্যাংকে, আমি আজকে এসেছি লক্ষ্মীপুর থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং।
ওকে,
আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার ছোট খালার কাছ থেকে শোনা। আমার ছোট খালার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, হাতেটি মাদ্রাসা, তো ওই মাদ্রাসার এক ছাত্রের সাথে এই ঘটনাটা ঘটে যায়। তো ঘটনাটা আজ থেকে 8-10 বছর আগের ঘটনা, ওই সময় ছিল ধান কাটার মৌসুম, তো সকালবেলা ছাত্ররা পড়তে আসতো, আবার দিনের বেলায় ধান কাটতে যেত যাদের আশেপাশে বাড়ি, আবার সন্ধ্যেবেলায় আবার মাদ্রাসায় আবার ধান করতে পারে, রাতের বেলায় আবার মাদ্রাসায় থাকতে হতো, এরকম ছিল। তো যথারীতি আমি যে ছেলে ঘটনাটা বলছি আমি নামতে ভুলে গেছি, তো ওই ছেলে করলো কি, সকালবেলা পড়ে দিনের বেলায় যখন সে ধান কাটতে গেল আর কি তার বাবার সাথে, তো খেতের মধ্যে সে দেখলো ছোট একটা সাপ, একটা সাপের বাচ্চা তার চোখের সামনে দিয়ে যাচ্ছে, তো তার হাতে যে ধান কাটার কাঁচি ছিল সে কাঁচিটা ছুড়ে মারে ওই সাপের দিকে, তো সাপটা দুই টুকরো হয়ে যায়, শুধু দুই টুকরো হয় না, লাগাতে লাগাতে চোখের সামনে সাপটা অদৃশ্য হয়ে যায়। তো সে ছোট মানুষ খুব ভয় পায়, ভয় পেলে আসলে এত কিছু চিন্তা করার বয়স তখন তার হয়নি, তো সে আবার মুহূর্তে ঘটনাটা ভুলেও যায়। তো সন্ধ্যাবেলায় যথারীতি সে যখন মাদ্রাসায় যায়, যে আবার ওইখানে পড়া শেষ করে রাতে ঘুমায়, তো মধ্যরাতে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে আসলে তার টয়লেট চাপে টয়লেটে যাওয়ার জন্য, তো মাদ্রাসায় আবার নিয়ম থাকে যে একা বের হতে পারবে না, তো যে কোনো খেয়ালে হোক সে একা একে বের হয়। তো ঠিক যখন সে মাদ্রাসার বাইরে পা দেয়, টয়লেট ছিল একটু দূরে, মাদ্রাসা থেকে একটু দূরে, এটা ছিল না আর কি একটু দূরে, তো সে ঠিক যখন মাদ্রাসা থেকে বের হলো, তো সাথে সাথে সে দেখতে পেলো যে মানে সবকিছু অস্বাভাবিক, কোনো কিছু উজ্জ্বল ছিল না, মানে তার ভাষা মতো আর কি এরকম যে অনেকটা মরুভূমির মতো ডেজার্ট ওরকম একটা অবস্থাতে ছিল, সবকিছু ধরতে হবে, কোনো কিছু নেই, পেছনে ফিরে দেখো যে মাদ্রাসাও নেই, এবং দেখতে পেলো যে ঘোড়ায় সাদা ঘোড়ায় চড়ে দুইজন লোক বেশ উঁচু, মানে বেশ লম্বা ফিগারের দুইজন লোক এলো, তাদের পরনে ছিল সাদা জুব্বা আলখাল্লার মতো, যে আর মাথায় পাগড়ি, সাদা রঙের পাগড়ি পরা, খুব সুদর্শন দুইজন লোক, বয়স্ক দুইজন লোক এলো তাদের সামনে। তো তারা এসে করলো কি, তার সামনে আসলো, সে সম্মোহিতের মতো আসলে, সে কোনো কিছু বলতে পারছিল না, চিৎকার করার চেষ্টা করে সে চিৎকার করতে পারছিল না, এরকম একটা অবস্থা ছিল তার। তো ওই দুজন লোক এসে তার হাত পেছনে বেঁধে ফেলে, তার মুখ বেঁধে ফেলে, তার চোখ বেঁধে ফেলে, বেঁধে তাদের সাথে ঘোড়ায় তুলে আর কি তাকে নিয়ে দেয়। তো অনেকক্ষণ পর তার চোখের বাঁধন যখন খুলে দেয়, হাতের বাঁধনও খুলে দেয়, তখন সে দেখতে পায় যে এখানে বেশ কিছু লোক, সবগুলো লোকেরই হাইট ছিল স্বাভাবিক, মানে 7-8 ফিট লম্বা এক একজন লোক, সবাই এরকম সাদা খেলা পরে, এবং সবাই মনে হচ্ছে যে কোনো একটা কাজে সমবেত হয়েছে। তো একটু যখন সামনে গেল, সামনে গিয়ে দেখলো যে একটা খাটিয়াতে একটা লাশ শোয়ানো আছে, তো সে আরো বলল যে লাস্টের মাঝখান বরাবর ব্লিডিং হচ্ছিল। তো সে যখন সামনে গেল তাকে সামনে ধরে নিয়ে যাওয়া হলো, তো তখন দেখলো যে একজন লোক, একজন বয়স্ক লোক এসে বলছে তাকে যে তুই আমার ছেলেকে খুন করেছিস। তো সে বললো যে আমি কি করে খুন করবো, আমি তো এরকম কিছু করিনি। তো তখন বললো যে আজকে তোর, তুই যখন ধান কাটতে গেলি তো তুই সামনে যে ছোট সাপটা দেখতাম দেখেছিলি, ওই সাপটা ছিল আমার ছেলে, তুই কেন আমার ছেলেকে খুন করলো, এই ছেলে তো তোর সাথেই করতো। সেখানে সবচেয়ে কষ্টের যে ঘটনা, ওই ছেলেটাকে তখন ওই লাশের কাফনের মুখটা খুলে তাকে দেখতে দিল আর কি। তো যখন লাশের কাফনের মুখটা সরালো আর কি, মুখটা খুলে বের করলো, তখন দেখলো যে ঠিক এই চেহারার ছেলে, মানে এই ছেলেটাই আমি যে ছেলেটার ঘটনা বলছি তার সাথেই করতো, যে ছেলেটা সহকাঠী ছিল। তো আনফর্চুনেটলি এই দিনের পর থেকে আর কি, মানে ওই ছেলেটাকে সে আর দেখে নেই। এনিওয়ে, তো এইখানে যখন তার এই লাশ সে দেখলো, তো তারপর সে খুব কান্নাকাটি জুড়ে দিল এবং সে বললো যে আমি আসলে বুঝিনি, সে আসলে ছোট ছেলে। তো অন্য সাথে যারা ছিল তারাও বললো যে এত ছোট ছেলে নিশ্চয়ই বুঝিয়ে কাজ করেনি। এনিওয়ে, তারপর মানে ঠিক এই ঘটনার এখানে তাকে বলে যে তাদের সাথে জানাজা পড়ার জন্য উজু করতে বলে। তো সে উজু করে জানাজা পড়ে, এবং জানাজা পড়ার পর পরই তার আর কিছু মনেনি। তো সকালবেলা দেখতে পাওয়া গেল যে মাদ্রাসার, মানে ভোরবেলা আর কি ফজর করতে দেখা গেল যে মাদ্রাসার যে ঠিক দরজার সামনে ছেলেটা সেন্সলেসে পড়ে আছে, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই তাকে ধরাধরি করে নিয়ে আসা হলো। তিন চার দিন সে প্রচণ্ড জ্বরে ভুগলো, এবং এরপরে থেকে তার আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু তার ভিতরে একটা মনোকষ্ট, মানে সে এখন পর্যন্ত সে বয়ে বেড়ায় এটা হচ্ছে যে তার নিজের হাতে সে তার সহপাঠীকে খুন করেছে, যদি সেটা জিন ছিল কিন্তু সে তার সাথেই পড়তো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। এবং আমাদের সাথে আরো একজন ঢাকার বাইরে থেকে এসেছেন। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছেন আমাদের আমন্ত্রণে, এবং আমরা বেশ আগেই আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি জানিয়েছিলেন যে যখন সুযোগ পাবেন, এবং আজকে আপনি এসেছেন এত দূর থেকে, আপনাকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আরো একজন এসেছেন, তিনিও ঢাকার বাইরে থেকে এসেছেন। আপনি ভাই কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা একটু বলবেন?
আমি ডক্টর বদরুজ্জামান, এসেছি সিলেট ইউনিভার্সিটি থেকে।
আচ্ছা, থেকে আপনি এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথমেই এত দূরে কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিওতে। আমরা ঘটনায় চলে যাই।
আমি যে আজকে ঘটনাটা শেয়ার করব, ঘটনা ঘটেছিল আজ থেকে চার মাস আগে। আমি তখন ইন্টার্নশিপ করতে প্রোগ্রাম আমাদের চলতেছিল, আমাদের এডিলসন ইউনিভার্সিটির বাহিরে অন্য একটা ক্যাম্পাসে। তো আমাদের ওই জায়গায় মেইনলি চলতেছিল সার্জারি ট্রেনিং চলতেছিল। তো ওই হসপিটালে আমাদের বেড ডক্টর ছিল ডক্টর দেবেন্দ্র বিশ্বাস স্যার। স্যার খুব ভালো সার্জন ছিলেন। তো স্যারের সাথে আমরা নিয়মিত বিভিন্ন সার্জারি কেসে আমরা জয়েন করতাম। তো স্যার একদিন একটা আমরা ওয়ার্ড করতেছিলাম, একটা একজন পেশেন্ট আসলো। তো উনি অনেক লম্বা এবং অন্যরকম একটা আকর্ষণ শক্তি ছিল ওই মানে একজন লোকের ভিতর। উনি একটু সাদা দগ্ধ ঘোড়া নিয়ে আসলো। তো নর্মালি ঘোড়া ওইটা পেশেন্ট আমাদের নিয়মিতই আসতো। তো ওই ঘোড়াটা অন্যরকম একটা ইয়ে ছিল, নর্মালি এলবিনো হর্স বাংলাদেশে অ্যাভেলেবল না। তারপর ওই হসপিটাল নিয়ে আসছিল। তারপর আমরা ওই ঘোড়াটাকে এক্সামিন করলাম, করার পর দেখা গেল যে ওটা লার্জ ইনজেকশন ইনফেকশন হয়েছে। তো আমাদের স্যার ডিসিশন দেন যে এটাকে ল্যাপারোটমি করতে হবে। করার পর লার্জ ইনজেকশন ওপেন করে ওই হেয়ার বল অথবা যেটা ফর্মেশন হয়েছে ওটাকে রিমুভ করতে হবে। তো আমরা স্যারের সাথে সার্জারি জয়েন করলাম। তো দেখা গেল যখন আমরা লার্জ ইনজেকশন যখন স্টমক যখন ওপেন করলাম, তখন আমরা দেখা গেল যে তার অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, যে নর্মাল যে স্ট্রাকচারটাকে ওই রকম ছিল না, ওটা সম্পূর্ণ অন্যরকম একটা স্ট্রাকচার। তো স্যার কিছুটা চমকে যায় এবং আমরাও কিছুটা চমকে যাই, কিন্তু স্যার বিব্রত হলেও আমাদেরকে বুঝতে দিলেন না যেটা সমস্যা। তো স্যারের ফেস দিকে আমরা বুঝতে পারছি যে সামথিং রং। তারপরে আমাদের অপারেশন করা হলো। আনফর্চুনেটলি অপারেশনটা সাকসেসফুল হয়নি। তো যেদিন অপারেশন শেষ করা হলো, অপারেশন শেষ হতে প্রায় চার ঘন্টা অপারেশন ল্যান্ডিং হয়েছিল। অপারেশন শেষে সন্ধ্যায় যেহেতু হর্স নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তো যে যিনি হর্সে যে ওনার ছিলেন তিনি সাথে ছিলেন। তারপর আমরা হসপিটালে যে রেজিস্টার বুক থেকে জেনেছিলাম ওনার নাম ইকরামস। তো ইকরামস সাহেব আমরা প্রতিদিন হসপিটালে যখন যেতাম আমরা প্রায় সময় পেতাম যে উনি তার ঘোড়াটার পাশে বসে আছেন। তো অল টাইম চ্যালেঞ্জ চলতেছিল, তো উনি অল টাইম ঘোড়ার পাশেই ছিল। তো সাত দিন পরে ঘোড়াটা মারা যায়। তো মজার ব্যাপার হলো যেদিন ঘোড়াটা মারা যায় ওই দিন আমরা যখন হসপিটালে যাই তখন আমরা এখানেও সাহেবকে পাইনি, যখন আমাদের হসপিটালে অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে জিজ্ঞেস করে যে ওনার কোথায়, তখন বললো যে উনি তো আজকে আসেনি। অথচ আমরা সাত দিন আগের সাত দিন আমরা যখন যেতাম আমরা অল টাইম ঘোড়ার পাশে যেতাম, উনি কখন আসতেন কখন যেতেন এই ব্যাপার আমরা কিছু জানতেন না, আসলে আমরা ইন্টারেস্টও দেখাইনি। যাই হোক যেদিন ঘোড়াটা মারা যায় আমরা ওয়েট করি উনি আসার জন্য, উনি আসেনি, তারপর ঘোড়াটা আমরা ডিসপোজাল ট্যাঙ্কে ফেলে দিই। তারপর বেশ অনেকদিন পরে ঘটনা, প্রায় মাসখানেক পর আমাদের দপ্তরে হসপিটালে যে সমস্ত ডক্টর ছিলেন প্রতিনিধি বিশ্বাস স্যার, সারাদিন হসপিটালে যে বসিক কাজগুলো ছিল কাজ বসিক সব কাজ শেষ করে উনি রাত বেশ অনেক টাইম হয়ে যাবে স্যার বাইর হচ্ছিলেন, এই মুহূর্তে যে হসপিটালে অ্যাটেন্ডেন্স যারা ছিল স্যার অলির চলে গিয়েছিল, স্যার একাই ছিলেন। তো স্যার যে সময় মহিলা নিয়ে হসপিটাল কম্পাউন্ড থেকে বের হবেন হঠাৎ করে তার মনে হলো যে পিছনে কিছু একটা, স্যার পিছনে দেখালেন এবং তিনি দেখতে পেলেন যে ওই ইকরাম সাহেব তার ঘোড়াটার পাশে বসে কান্না করছেন। তো স্যার এই দৃশ্য দেখে তার স্ত্রী দেখতে পারেনি, উনি বয়ে চিৎকার করে ওনটা ফেলে দৌড় দিয়ে ইউনিভার্সিটি ক্যাম্পাস দিকে চলে যান। তো কিছুক্ষণের ভিতরেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে পুরো ঘটনাটা স্প্রেড হয়ে যায়। তো সবাই চলে আসে একটার সাথে আমরা অসীম সঙ্গে শুনে আসার পর সব কিছু শুনলাম, কিন্তু বিভিন্নভাবে বুঝেন হলো যে হয়তো কোনোভাবে বই পেতে পারে। তো তারপরও আমরা ব্যাপারটা মেনে নিলাম। তারপর বেশি আরও মাসখানিক পরের ঘটনা, আমি আমার ফ্রেন্ড আমি বাইজিৎ হৃদয় তারপরে আলম আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম আলিফ, আমরা ওই শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলাম। সময়টা 12:30 এরকম হবে, ম্যাজিক টাইমটা মনে নেই। তো এক পর্যায়ে আলিফ বললো যে এক হসপিটাল কম্পাউন্ড থেকে কে জানি ঢুকলো, তো ওই হসপিটালে প্রায় সময় বিভিন্ন কিছু মানে চুরি হয়ে যায়। তো আমরা বললাম হয়তো কোনো চোর, তো আমরা কম্পাউন্ডে নর্মাল রাস্তাতে না ঢুকে ওয়াল টপকে পিছন দিয়ে ঢুকলাম। ঢুকার পরে হঠাৎ করে আমি একটু কিছু নিয়েছিলাম, হঠাৎ একদিন বললো কি দিচ্ছি, তখন আমরা একটা চাপা আওয়াজ শুনতে পেলাম। আমরা একটু সামনে এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম ওই জায়গায় ইকরাম সাহেব ক্যামেরাটা উনি কান্না করছেন। তখন আমার কথা হলো যে আমরা চারজন একসাথে একই জিনিস, আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ড চিৎকার করে এক হয়ে যায়। তখন আমরা সামনের দিকে না গিয়ে আমরা মানে চিৎকার করতে করতে বই পেয়ে প্রচণ্ড বই পেয়ে আমরা ওয়াল টপকে আবার চলে আসি। তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘটনা আবার স্প্রেড হয়, তার একটা তদন্ত কমিটি গঠন করেন। তারপর দেখা যায় যে এখানেও স্যার যে ঠিকানা দিয়েছিলেন ওই যে হাটহাজারি যে ঠিকানা ওই জায়গায় কিছু নেই, ওই যেটা পরিত্যক্ত কুয়া আছে। তারপরে ইউনিভার্সিটি ক্যাম্পাস আমাদেরকে নিয়ে বসলো, বসার পরে তারা বললো যে যেহেতু এটা এরকম ঘটনা যাতে কারো স্প্রেড না করা হয়। তারপরে অবশ্য যে আমরা কোনো কিছু কাউকে বলিনি, তবে দিগন্ত স্যার ওই ক্যাম্পাস ছেড়ে চলে আসেন, উনি ওই জায়গায় জব করেননি, তারপর আমরা চলে আসি। তারপর ক্যাম্পাস বলেছিল যে আমাদেরকে তারপর ক্যাম্পাস ওই হসপিটালে সন্ধ্যা 7টার পরে এন্ট্রেন্সে অফ করে দেয়।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির আমাদের দরকার রয়েছে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং তারপরে ফিরে আসছি নতুন অতিথি এবং আপনাদের নতুন সব এসএমএস নিয়ে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আবার অনেকে বলেন যে সেমিস করতে আসলে খুব আমরা মানে একটা এরকম অবস্থার মধ্যে পড়ে যাই যে কি করবো বুঝতে পারি না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছে, তার আগে জানিয়ে দিই কারা কারা এসএমএস করলেন আমাদেরকে। তুলি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাজন, এসএমএস করেছেন উজ্জ্বল চিটাগাং থেকে সাইফ, আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাজা সজল, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও রাজু, এসএমএস করেছেন এম জে, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সুমন ঢাকা থেকে, মিথুন আমাদেরকে কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন, মারুফ পটুয়াখালী থেকে এসএমএস করেছেন, এবং জাকারিয়া আমাদের পটুয়াখালী থেকে এসএমএস করেছেন, মাসুদ পারভেজ এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, মান্নান এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও ডক্টর জুয়েল, ডক্টর মিলন সিলেট থেকে, সিলেট মেডিকেল কলেজ থেকে, তারা দুজন লাশকাটা ঘরের পাশে বসে ভূত এখন শুনছেন, বা চমৎকার লাগার কথা। এবং আপনারা চলে আসুন, যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেন কখনো ডেফিনেটলি মানে আপনারা আসতে পারেন ভূত এখন, মোস্ট ওয়েলকাম। আর সেই সাথে আমজাদ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন নয়ন, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসির, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নিরব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলে মিসির হাসানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনা, আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন?
আসসালামু আলাইকুম, আমি আশিক, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছি, ধানমন্ডি থেকে আসছি। আমি বিশেষ করে সাগরকে ধন্যবাদ জানাবো, কারণ আমার যে ঘটনাটা, এটা আমার নোয়াখালা, তো উনি ঢাকায় থাকেন। এটা 2 বছর আগে রমজান মাসে, তো আমার কাজিন ছোট জন, সে ফার্মেসিকে চাকরি করতে, তো উনার আসতে অনেক রাত হতো, 1টা 1টা মেবি এরও বেশি। তো আমার কাজিন যখন অনেক রাত্রে বাসায় ফিরত, দেখা যেত যে তিনি আসার কয়েক মিনিট আগে দরজায় নক করতো, সেম আমার কাজিনের চেহারায়। তো খোলা যখন দরজা নকের শব্দ পাইতো, তো চাবি নিয়ে দরজা খোলার জন্য যাইতো, তো দেখতে পাইতো দরজাটা সিঙ্গেল ধরনের, গ্রিল এবং কাঁচের একসাথে। তো কাঁচের এই পাশ দিয়ে দেখা যেত যে ওই পাশে আমার কাজিন ছোট জন দাঁড়ায় আছে, তো ওনার নাম হচ্ছে সাইম। তো সাইম ভাই যখন দাঁড়ায় থাকতো, খেলা দেখতো দেখা, মানে চাবি দিয়ে দরজা খুলতো। তো ঘটনাটা এটা ছিল যে দরজাটা খোলার পরে দেখা যেত যে আমার কাজিন আর দরজার ওই পাশে নাই, তার 2-4-5 মিনিটের মধ্যে দেখা যেত আমার কাজিন বাইরে চলে আসছে। এভাবে কিছুদিন হয়, তো আর একদিন দেখা যায় যে আমার কাজিন আসছে, আসার পরে মোবাইলের যে লাইট থাকে, লাইটটা জ্বালাইয়া ঘুরে মানে আসতেছে, আর খেলা দরজা না করছে, খেলা চাবি নিয়ে দরজা খুলতে গেছে। তো মোবাইলের লাইটটা দরজার তালার উপরে বাইরে থেকে ধরছে গ্লাসের মধ্যে দিয়ে, তো খেলা দেখতে পাচ্ছে সূচনের পাশে ছোট ভাই দরজা মানে লাইট মেরে রাখছে মানে তালা খোলার জন্য। তো খেলা যখন তালাটা খুলছে, খুলা দরজাটা খুলছে, খুলে দেখে যে ওই সাইডে একজন আমার ছোট মানে ছোট কাজিনের চেহারা একটা লোক ছিল, লাইট দিয়ে রাখছিল, সে নেই এবং মানে উদাস হয়ে গেছে। তো তার কিছুক্ষণ পরেই আমার কাজিন বাসায় আসে। তো এই ঘটনাটা বেশ কিছুদিন ঘটে, তো আমার কাজিন একদিন ফেস করে যখন সে মানে বাসায় আসে অনেক রাত্রে, তার বাসায় ঢোকার আগে পুরোনো বিল্ডিং এর একটা দেয়াল আছে, জাস্ট বিল্ডিং টা এখন শুধু দেয়ালটা আছে, তো ওইখান দিয়ে একটা বৃদ্ধ মহিলা অনেক রাত্রে মানে দেখতে মতো হবে, তো মানে দেয়ালটা টপকে চলে গেল, এটা খেলা গেছে সে বলে কথা, এটা স্বাভাবিক ঘটনা হিসেবে না। তো এটা চলতে থাকে কিছুদিন, এটা রোজার মাস ছিল। তো আমার খেলা আরেকটা কাহিনী ঘটে, মানে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, এশা নামাজ পড়তো, তো তো স্বাভাবিকভাবে এটা করে যায় একদিনকে, মানে কোরআন তেলাওয়াত করে মানে কোরআন তেলাওয়াত করতেছে, তো তার একটু ঘুমের জিম আসছে, ঘুমের জিম আসলে তো হঠাৎ করে সে অনুভব করতে পারে তার একটি ফোন থেকে কেউ মানে ধাক্কা দিচ্ছে, যে তার ঘুমটা ভেঙে গেছে। তো সে পিছিয়ে ঘুরে এবং এদিক সেদিক কোথাও কাউকে দেখতে পায় না, সে খুব অবাক হয় যে কে তাকে ধাক্কা দিল পিছ থেকে। তো এটা বেশ কিছুদিন ঘটে। তো তারপর একটা মানে খুবই অন্যরকম একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মাগরিবের নামাজ পড়া খেলা জয়নামাজ ছেড়ে নাই, তো কোরআন শরীফটা খুলা মানে পড়তেছে, তো এমন সময় শহরের মধ্যে খেলা তো পশ্চিম দিকে মানে একা কোরআন শরীফ নিয়ে পড়তেছে, তো তখন খেলা বুঝতে পারে যে পিছন দিয়ে একে একজন হচ্ছে পায়ের যে শব্দ, আসলে একটা পায়ের শব্দ হয়, এই শব্দটা সবাই স্পষ্ট শুনতেছে। তো খেলা ভাবছে যে মানে যেহেতু নামাজ পড়ে তার এতটা মানে মনে নাই যে মানে আমার কাজিন যে বড়জন জেনারেল উনি এখনো বাসায় ছিলেন, তো এটা আমার চেয়ারম্যান, উনি ভাবছে যে এই বড়জনই হবে, সে ঘোরাফেরা করতেছে। তো কিছুক্ষণ পরে একটা আতরের মানে সুগন্ধের সুবাস পাওয়া যায় এবং ভাবে যে খালুর সেবানগুলো তো বড় ভাই ইউজ করতেছে। তো এটা ভেবে খেলা তখনও সে তাকায় না বা দেখার চেষ্টা করে না যে তার কিছু কি হচ্ছে। তো এটা কিছুক্ষণ গন্ধটা থাকে এবং অনেক মানে গন্ধটা অনেকক্ষণই থাকে। তো কিছুক্ষণ পরে যে পায়ের শব্দটা, সেই শব্দটা আমার বড় ভাইয়াদের রুমের দিকে যায়। যাওয়ার কয়েক মানে কয়েক মিনিট পরেই দরজায় নক হয়। তো খেলা মানে খুব অবাক হয় যে বিল্লাল ভাইয়া বাসায়, তো এখন আবার কি হবে, খেলা আসছে, খেলা বাসায় ফিরতে 10:30-11:30 এগারোটা বাজে, তখন অত রাত হয় নাই। তো খেলা কি করবো, কোরআন শরীফটা বন্ধ করে চাবিটা নিয়ে গেটের কাছে যায় দরজা খোলার জন্য। তো দরজা খুলে খেলা মানে এখানে যে কাহিনীটা মূল কাহিনী, মানে খুব অবাক হয় যে দরজা খুলে দেখে যে বড় ভাইয়া মাত্র বাসায় আসবে। তো মানে সে খুব অবাক হয়ে যায় যে তাহলে এতক্ষণ রুমের মধ্যে হাঁটলো মানে চলাফেরা করলো কে, বা এই যে একটা সুগন্ধি ছড়ালো এটা কিভাবে সম্ভব হলো। তো এটা ঘটে, এটা তখন বড় ভাইয়া কিছু বলে না, তো পরে এটা শেয়ার করে। আর একটা ঘটনা যেটা ঘটে যে মাগরিবের নামাজ পড়ে খেলা কোরআন শরীফ পড়তেছে, হঠাৎ করে মানে তার ঘুমের কিছুটা ঝিম আসছে, আসার পরে খালা মানে আমার নানি মানে খালার মা খালা স্পষ্ট শুনতে পায় যে নানি আমার খালারে ডাকতেছে। খালার নাম হচ্ছে জয়গুন, আমার নানি খালারে জয়নাব বলে ডাকতো। তো আমার নানি মানে খালা শুনতে পায় যে আমার নানি খালার ডাকতেছে জয়নাব বলে। তো খালা মানে ঘুমের ঝিমটা কাটায় শুনতে চেষ্টা করে যে ডাকটা কোথা থেকে আসতেছে, কে ডাকতেছে। যদিও সে বুঝতে পারতেছিল যে এটা তার ভাইয়ের কণ্ঠ, তারপরেও সে মানে একটু শুনতে চেষ্টা করে যে শব্দটা কোত্থেকে আসে। তো যখন তার ঘুমটা পুরোপুরি মানে চলে যায়, তো সে কোরআন শরীফটা অফ করে দুই রুমের মধ্যে এবং রুমের বাইরে খোঁজার চেষ্টা করে যে আসলে শব্দটা কোত্থেকে আসলো, কে ডাকলো খালাকে নানির কণ্ঠে, কিন্তু সে কাউকে খুঁজে পায়নি।
আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা শুনছিলাম, আমরা আবারও আবারও নতুন একটা ঘটনায় যাবো। ঘড়িতে সময় রাত 1:38, শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত এফ এম হান্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আপনারা যারা SMS করতে চাচ্ছেন তাদেরকে SMS করার নিয়ম কি বলে দিই, মোবাইলের মেসেজখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল পাঠাতে চান তাদেরকে মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেস কি, আমরা ইমেল অ্যাড্রেস ইজ আমাদের যেটা সেটা হচ্ছে যে আপনি নাম ঠিক এবং ফোন নাম্বার সহ যেখানে ঘটনা পাঠাবেন ভূত এফ এম @radiofuri.fm, স্পেলিং কি হবে BHOOTFM@radiofuri.fm। আপনার যে ঘটনাটি পাঠাবেন সেই ঘটনার শুরুতে যদি আপনি উল্লেখ করে দেন যে এই ঘটনাটি আপনি যে পড়ে শোনাতে বলছেন, নাকি আপনি চাচ্ছেন যে আপনি নিজের স্টুডিওতে এসে ঘটনাটি শোনাবেন, তাহলে অবশ্যই অবশ্যই সেটা শুরুতে উল্লেখ করে দিলে আপনাকে মানে আমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সবচেয়ে ভালো হয় যদি অডিও ক্লিপ পাঠান, অর্থাৎ আপনার ঘটনাটি যদি রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দেন। আর অনেকেই দেখি যে আবার এরকম আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই, তবে দেখবেন যে সাউন্ড কোয়ালিটি যেন একটু ঠিক থাকে। অনেকেই দেখি যে অন্য কারো ঘটনা মানে অন্য কাউকে ইন্টারভিউ নিয়ে সেটা আমাদেরকে পাঠাচ্ছেন, সেটা তো আপনারা অবশ্যই করতে পারেন যে অন্য কেউ হয়তো ঘটনা বলতে চান আপনার সামনে, আপনার মোবাইলে আপনি সেই ঘটনাটি রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে পারেন। হয়তো বাড়ির কোনো মুরব্বী যিনি হয়তো স্টুডিও পর্যন্ত আসবেন না কিন্তু তার ঘটনাটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাহলে আপনি সেই মুরব্বীর ঘটনাটি আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে আমি এরকম ঘটনা পাওয়ার পরে আমরা প্রচার করতে পারিনি, একটা ঘটনা পেয়েছিলাম যেটা আউটডোরে নেয়, যার জন্য যেটা হয় যে প্রথম নয়েজ ছিল এবং মূল ঘটনাটি শোনা যাচ্ছিল না, এরকম এড়িয়ে চললে ভালো হয়। এবং এই বিষয়ে তখন একটা দিন মাসুম একটু সবাইকে জানিয়ে দিবেন যে কিভাবে কি করতে হয় আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আরো একবার লক্ষ্মীপুর থেকে এসেছেন আমাদের একজন অতিথি, তার কাছে এবং তিনি তার ঘটনাগুলো বলবেন। এই মুহূর্তে আপনাকে আবার অনুরোধ করছি আপনার ঘটনাগুলো বলার জন্য।
আমি মাহবুবুল আরিফিন কামরান, ওয়ান্স এগেইন। আমার এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটা আমাদের জন্মের অনেক আগের ঘটনা। তো আমাদের এক খালা আমার মায়ের তো সম্পর্কে এক চাচাতো বোন, তো উনি নানার বাড়িতে বেড়াতে আসেন। আসলে সন্ধ্যাবেলা তিনি ঘটনার টয়লেটে যেতে চান তিনি। তো টয়লেট থেকে তিনি সিটিং ব্যাগ কিনে আসেন। তো সবাই একটু অবাক হয়, তাকে ওই মুহূর্তে কেউ কিছু জিজ্ঞেস করে না, কেউ আসলে আর অন্য কোনো কিছু ভাবে না। তো সন্ধ্যার পর যখন সবাই একসাথে ভাত খেতে বসে আর কি, তো কথার ছলেও আমার ওই খালা হেসে ওঠেন। তো হাসার সাথে সাথে দেখা যায় ওনার ঠোঁট এক কোণায় বাঁকা হয়ে উঠেছে। তো আমার নানু খুবই অবাক হন, আমার খালারা যারা ছিলেন সবাই খুব অবাক হন। তো উনি যখন ভাত খেতে নেন তখনও দেখা যায় উনি হা করছেন, যখন তার মুখ বাঁক ডান পাশে মুখটা একটু উপরের দিকে উঠে যায়, তিনি যখন হাসেন তখন ডান পাশে মুখটা একটু উপরের দিকে উঠে যায়। তো আমার মা খালা তারা খুব ভয় পেয়ে যান, যে কেন এমন হলো। আমার মামা উনি ভাবতেন যে প্যারালাইসিস জাতীয় এরকম কোনো কিছু কিনা, কিন্তু তার সব কিছু নর্মাল, তার মুখটা শুধু এরকম একটা অবস্থা। এনিওয়ে, তো আমার নানুর বাড়ির পাশে মসজিদ আছে, তো মসজিদের হুজুরকে জানানো হয় এই ঘটনাটা, কারণ আমার নানু ধারণা করেন যেটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তো হুজুর আসেন এবং এসে বলেন যে তুমি তখন সন্ধ্যাবেলা তুমি কি দেখেছো। আমার ওই খালাকে জিজ্ঞেস করেন যে তুমি সন্ধ্যাবেলায় কিছু একটা দেখেছো, কি দেখেছো ওইটা বলো। তখন খালা বলেন যে তিনি যখন টয়লেটে যান, যে দেখেন যে মাথা ছাড়া একদম কালো, কুচকুচে কালো একটা মানুষের মতো মাথাহীন, কিন্তু তার বুকে বড় বড় লাল জল জলে দুটো চোখ। তো তিনি প্রচন্ড ভয় পান এবং দৌড়ে তখন তিনি ছুটে চলে আসেন। তো হুজুর যা বলে নাকি ওই ধরনের, এটা এক ধরনের জিন এবং এটার নাম হুজুর যেমন বলেছেন যে ব্রহ্মদাসী, আমাদের এলাকায় ব্রহ্মদাসী বলে। এনিওয়ে, তো হুজুর খালার যথাযথ ট্রিটমেন্ট করেন এবং কয়েকদিনের মাঝে আবার খালা সুস্থ হয়েছে ফিরে আসেন।
অনেক ধন্যবাদ আপনাকে। এবং মানে আমি চাইবো না যে আজকে আপনারা কেউ এরকম কিছু এক্সপিরিয়েন্স করেন যে হঠাৎ করে এরকম বাথরুমে গিয়ে কোন একটা এরকম দৃশ্য দেখে ফেলা, এবং আপনার এলাকায় আপনার এই মানে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমি জানি না, কিন্তু হঠাৎ করে আজকে ভূতের সমস্যার এফেক্টে আবার এরকম কিছু না হয়ে যায় সেটা আশা করবো। আমরা ছোট্ট একটা ঘটনা শুনবো আর একটা, এবং তারপরে আবারও ফিরে আসবো ঘটনা নিয়ে, নতুন ঘটনা নিয়ে। আপনার আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন।
আমি আমি ধানমন্ডি থেকে আসছি, জাপুটি নেমে স্টাডি করতেছি। আমার ঘটনাটা ঘটেছিল চাঁদপুরে। তো ঘটনাটা যখন ঘটে ওদিন ছিল গ্রামের হাটে দিয়ে। তো আমার বাড়িতে শুধু আমি আর আমার ছোট থাকার কারণে আমার ছোট ছোটো আমাকে বাড়ি থেকে বাজারে নিয়ে যায় সবজি কিনে দেওয়ার জন্য। তো ওই দিন বাজার থেকে আসার সময় আমাদের বাড়ির যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আসার সময় আমাদের মসজিদ ক্রস করি, মসজিদ ক্রস করার পরে আমাদের পারিবারিক কবরস্থান ক্রস করি, ক্রস করার পরে ওখানে ছোট একটা বাড় ঝাড় ছিল। আমি স্পষ্ট খেয়াল করি যে বাড় ঝাড়ের ওপাশ থেকে কিছু একটা ভিতর দিয়ে বাস ঝাড়গুলো সব বাস ফেলে আমার দিকে মুখ করে আসছে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ভিতরে দৌড়ে চলে যাই বাড়িতে। বাড়িতে চলে যাই, আম্মুর কাছে বলি কথাটা। আমি ভাবছি আমি ভয় পাবো, তাই আমাকে তেমন কিছু বলে না, বলছি তুমি ফ্রেশ হয়ে যাও, পড়তে বসো। তো পড়তে বসতে বললে আম্মু সবজি নিয়ে রান্নাঘর দিয়ে গেলো, আমি পড়তে বসলাম। তো এমন সময় আমার কাছে খুব খারাপ লাগতে শুরু করলো। তো আমি ফিল করলাম যে আমার শরীরটা তেমন চাপা চাপা লাগতেছে, খুব ব্যথা লাগতেছে। আমি আম্মুর কাছে গেলাম, আম্মুকে বললাম যে আম্মু এই ব্যাপার, আমার খুব খারাপ লাগছে। তো উনি বলতেছে তাহলে যাও শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়ার এক পর্যায়ে আমার ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরে আম্মু কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে এসে দেখে আমি বেড থেকে জাস্ট আড়াই থেকে তিন হাত উপরে স্পেসের উপরে ভাসতেছি। তো আম্মু এটা দেখে খুব মানে অবাক হয় এবং চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে পাশের ঘর থেকে আমার দাদি আসে, দাদি অন্যান্য লোক আসে। আসার পরে ওনারা কেউ আমার পাশে মানে সবাই দেখতেছে এই অবস্থা, কিন্তু আমার পাশে কেউ যাওয়ার সাহস পাইতেছিল না। তো হঠাৎ এক ভাইয়া কি করে মসজিদের পাশ থেকে হুজুরকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে হুজুর এসে একটা লাঠির মধ্যে দোয়া করে লাঠিটা দিয়ে আমাকে টাচ করে। টাচ করার পরে ওই সময় আমি মানে উপর থেকে খাটের মধ্যে অনেক জোরে পড়ি, পড়ার ফলে আমার খাটের কাঠগুলো ভেঙে যায়। এমনকি ওই সময় তো ইলেকট্রিসিটি ছিল না, সবাই হারিকেন ইউজ করতো। তখন মানে আমি যখন নিচে পড়ি খাটো ভেঙে যায়, এমনকি রুমের মধ্যে প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাসের ফলে হারিকেন সব ভেঙে যায়। এমন সময় সবাই ভয় পেয়ে এদিকে এদিক চলে যায়। আম্মু আমার পাশে আসে, আসে আমাকে জাস্ট দেখে যে আমি পড়ে আসি। মুখে হাসে দিয়ে একটু আঘাতের চিহ্ন ছিল। পরের দিন আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর বলতেছিল যে আমি বাজার থেকে যখন আসতেছিলাম আমার হাতে ব্যাগটা ছিল, ব্যাগের মধ্যে মাস্ক ছিল, তো আমি যদি ব্যাগটা ওখানে ফেলে রেখে মানে দৌড়ে চলে আসতাম বাসায় তাহলে হয়তো বা ওই জিনিসটা আমাকে ফলো করতো না যেটা আমার সাথে এসেছিল। তো ওটা বলতেছিল যে মাসের কারণেই মাসটাকে ফলো করতে করতে ওটা আমার সাথে আসে। তারপর হুজুর টাবিজ দেয়, ওটা আমি কন্টিনিউ অনেকদিন ইউজ করার পরে এখন ওরকম ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:40, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এস এম এস করছেন এবং এস এম এস করে আমাদের জানাচ্ছেন তাদের অনুভূতির কথা। সাথে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে এতগুলো এস এম এস পাঠালাম পড়লেন না, খুব কষ্ট পেলাম। না ভাই, আসলে কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা অনেক এস এম এস পড়তে পারছি, অনেক এস এম এস মিস করে যাচ্ছি এবং আজকে ঘটনা অনেক আপনারা বুঝতে পারছেন। সঞ্জয় বাবা আমাদের এস এম এস করেছেন, অনেক এনজয় করছেন তিনি, সেটা লিখেছেন। এছাড়া আমাদের এস এম এস করেছেন ডক্টর সারওয়ার মিরপুর থেকে এবং তিনি বলছেন যে তিনি তার দ্বিতীয় অংশ যেটা এখন যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো দেখা তাদেরকে ভালো লাগছে, কিন্তু ফার্স্ট পার্ট তার কাছে অনেক ভালো লেগেছে। দুর্জয় আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে শাম্মু, এস এম এস করেছেন রাজন, এস এম এস করেছেন আমাদেরকে মিঝু, এস এম এস করেছেন আমাদেরকে কল্লোল, এস এম এস করেছেন আমাদেরকে লাবণ্য, এস এম এস করেছেন আমাদেরকে আমাদেরকে আরো অনেকেই এবং দেখতে পাচ্ছি ফয়সাল ইকবাল সবুজ আমাদেরকে সাতক্ষীরা থেকে এস এম এস করেছেন। এছাড়া এস এম এস করেছেন টিপু ময়মনসিং থেকে, আমাদের এস এম এস করেছেন ফয়সাল ঘোড়াশাল থেকে। এছাড়াও আধির আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিবারুল, এস এম এস করেছেন রাব্বি সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী খবরে।
আসলে আমার এই এই ঘটনাটা, আমার ঘটনাগুলো আসলে তেমন বড় না, ছোট ছোট কিছু ঘটনা। আমার যে গ্রামের বাড়ি ময়মনসিংহ গরিপুর থানে, আমাদের গ্রামের বাড়িতে আসলে অসংখ্য ঘটনা আছে, ছোট ছোট কিছু ঘটনা আছে। যেমন আমাদের জন্মের আগে আমার বড় দুই চাচি, আমার বড় চাচা এবং মেজো চাচা, দুজনের বয়স, তো বড় দুই চাচি দুজন প্রায় কাছাকাছি সময় প্রেগনেন্ট ছিলেন। তো প্রেগনেন্সির সময় তারা রেগুলার কিছু দুঃস্বপ্ন দেখতেন, দেখতেন যে পরিচিত কিছু মানুষ জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে, এসে তার কাছে তার বেবিটাকে চাচ্ছে, হাত বাড়িয়ে তার কাছে বেবিটাকে চাচ্ছে এবং বলছে যে তোর বাচ্চাটাকে আমাকে আমাকে দিয়ে দে, অথবা বলতো যে তোর বাচ্চাকে তুই কোনোভাবেই রাখতে পারবি না, আমি নিয়ে যাবো। তো এই ধরনের দুঃস্বপ্ন তারা দেখতেন, ভয় পেয়ে উঠে যেতেন। এনিওয়ে, তো আমার বড় চাচির বাচ্চা যখন প্রথম হয়, তো হওয়ার কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা যায়, চিৎকার করতে করতে মারা যায়, এবং আমার মেজো চাচির বাচ্চাটাও একইভাবে হওয়ার কিছুক্ষণ পর চিৎকার করতে করতে মারা যায়। তো সবচেয়ে স্কেরি যে পার্টটা ছিল যে দুইটা বাচ্চার পেছনে মানে পিঠে একদম বড় আমার 5 আঙ্গুলের একটা একটা ছাপ ছিল। দুইটা বাচ্চা মারা গেছে, দুইটা বাচ্চার পেছনে 5 আঙ্গুলের একটা একটা হাতের ছাপ ছিল আর কি, এবং দুইটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর চিৎকার করতে করতে মারা যায়। এই ছিল একটা ঘটনা। আর ছোট ছোট আর বেশ কিছু ঘটনা আছে, যেমন আমার চাচাতো ভাই, সে একদিন টয়লেট যাবে, তো সে যখন টয়লেটে যায় আর কি, তো সে একদম ঘুরবেলা ফজর করতে, তো টয়লেটে ঢোকার সাথে সাথে সে দেখে যে মানে উপরে মাথা থেকে 7-8 ফিট উপরের দিকে তাকায় আর কি, সে একটা গোগো আওয়াজ শোনে, এবং উপরের দিকে যখন তাকায় তো সে দেখতে পায় যে একটা মহিলা শুধু একটা মাথা আর কিছু না, শুধু একটা মাথা। তো ওই মহিলা শুধু বলে, কিরে এখানে তুই কি করছিস? সেখানে শুনে সে প্রচন্ড ভয় পায়, চিৎকার করে, এবং চিৎকার করতে করতে সে বাড়ির উঠোনে আসে, উঠোনে এসে সে স্যাচেস হয়ে যায়।
ওকে, অনেক ধন্যবাদ। আজকে হাতে আর সময় নেই একেবারেই, আমরা কিছু এস এম এস করে ফেলেছি, অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক মন খারাপ করছেন। আমাদেরকে এমনি নূর এস এম এস করেছেন, এমনি নূর আলম, এছাড়াও পলাশ ফেনী থেকেও এস এম এস করেছেন, পারভেজ আমাদের এস এম এস করেছেন ফেনী থেকে, এমনি নজির আমাদের এস এম এস করেছেন, ফুর্তি মাহমুদ আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন আমাদেরকে এস এম এস করেছেন শুভ, এস এম এস করেছেন আমাদেরকে রিপন, এস এম এস করেছেন তনু, লোপা আমাদের এস এম এস করেছেন, নিশা আমাদের এস এম এস করেছেন, শফিক চকবাজার ঢাকা থেকে এস এম এস করেছেন আমাদের, আমাদেরকে। এছাড়াও আরিয়ান আমাদের এস এম এস করছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপি ফয়সাল শিশির যশোর থেকে এস এম এস করছেন, নজিবুল মেমন সিং থেকে আমাদের এস এম এস করছেন আমাদেরকে ফবিন, এস এম এস করছেন আমাদেরকে আলী আজম, এস এম এস করছেন ফুর্তি আলামিন, এস এম এস করছেন আমাদেরকে নিমফিয়া সহ আরো অনেকে। যাই হোক, বিদায় নিতে হবে। যাবার আগে আমরা আরো একবার জানিয়ে যাই যে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সবচেয়ে জরুরি যে জিনিসটা, যেখানে আপনারা ঘটনা পাঠাবেন এবং যেটার কারণে গ্রুপ এফএম চলে এবং যেটার কারণে আপনারা আসেন এবং আপনারা আসেন বলেই সবাই মিলে আমরা গ্রুপ এফএম করতে পারি, সেই ইমেল অ্যাড্রেসটি। এবং সেই এটা হচ্ছে মহামূল্যবান একটি অ্যাড্রেস, ভূত এফ এম @radiofurti.fm। আমরা স্পেলিংটি আরও একবার আমি জানিয়ে দিচ্ছি, ভূত এফ এম @radiofurti.fm, ভূত এফ এম একসঙ্গে। যাই হোক, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। এখন একটু অন্য প্রসঙ্গে আসব এবং সেই অন্য প্রসঙ্গটি হচ্ছে আবারও আমাদের বিদায় নেবার পালা। আগামী সপ্তাহে তো আবারও কথা হবে এবং আপনাদের এস এম এস আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম। আরও একবার যাবার আগে আমরা সেই সমস্ত আত্মার মাগফিরাত কামনা করছি, যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন সাভারের সেই ঘটনায়। সাভারে আপনারা জানেন যে ভবন ধসে পড়ে অসংখ্য মানুষ মারা গেছেন সেখানে এবং অনেকে এখনো আর্তনাদ করছেন, অনেকে এখনো যারা আছেন মানে এই মুহূর্তে এখনো বাঁচার জন্য লড়াই করছেন যারা। আমরা আরো একবার আমরা চাইবো যে আমরা সবাই মিলে একসঙ্গে আসুন, একসঙ্গে আমরা প্রার্থনা করি আমাদের সৃষ্টিকর্তার সাথে। আমরা বলেছিলাম যে প্রত্যেক যতক্ষণ পর্যন্ত চলবে আমরা ঘটনা শুনবো এবং সেই সাথে আমরা আমাদের প্রার্থনা চালু রাখবো। আমরা আসুন প্রার্থনা করি এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন আশা করি। এবং আমরা প্রার্থনা করি সেই সমস্ত মানুষদের যারা এখনো মৃত্যুর সাথে লড়ছেন এবং যারা এখনো জীবন নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন, এবং আল্লাহ তাদেরকে সেই শক্তি দিন, মানসিক শক্তি দিন এবং শারীরিক শক্তি দিন, এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের আমরা তাদের গ্রহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের মানে তাদের কাছে মানে। এবং সেই সাথে আমরা চাই যে বাংলাদেশে এইরকম মৃত্যু, এইরকম ঘটনা, এরকম দুর্বিষহ মুহূর্ত আর কখনো যেন দেখতে না হয়। আমরা আসুন আরেকটু নিজেদের প্রতি সচেতন হই এবং আমরা একটু বেশি যদি সচেতন হই তাহলে এরকম অনেক বিপদে আমরা এড়াতে পারবো। এবং আমরা সবচেয়ে বড় কথা যে আমি এখনো সম্ভাবনা আমরা সবাই দেখছি, কারণ আপনি দেখুন যে এই মুহূর্তে যে সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তারাও সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ এবং মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং সবাই আমরা যদি সবাই মিলে আমরা যদি অন্যের কথা চিন্তা করি, নিজের কথা চিন্তা করি, আমরা মানে এই মানুষগুলোই তো। সুতরাং আমরা অবশ্যই আমাদের দেশটাকে আমার কাছে নিয়ে যেতে পারবো যে আসলে এরকম মৃত্যু, এরকম কষ্ট, এরকম দুর্দশা আর দেখতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা দেশ যখন আমার কাছে আরেকটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন যে যদি যখন মানে বড় হয়, যখন ভালো কিছু করতে চায়, তখন এরকম অনেক প্রতিবন্ধকতা আসে, সেই সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাবো এটাই চাই। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আমার এবং মাসুমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর স্যালুট সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত সাধারণ মানুষদেরকে যারা সেই সাভারে ভবন ধসে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সেই সমস্ত মানুষদের প্রত্যেকের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। কথা হবে আগামী শুক্রবারে আবারও ঠিক একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।